গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধ্যে 6টাতেও GMT শর্টস। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প রণদীপ নন্দীর লেখা আশির আড়ালে। এটি গপ্প মিলে ঠিকের ওরিজিনাল গপ্প। তবে শুরু করার আগে আপনাদের বলে রাখি কিছু ইন্টারেস্টিং কথা। যদি সম্ভব হয় অতি অবশ্যই হেডফোনে গপ্পটা শুনবেন। আমি যদি ধরে নিই আপনি এই মুহূর্তে হেডফোনেই শুনছেন, তাহলে একটু সাউন্ড চেক হয়ে যাক। চেক লেফট চ্যানেল, চেক লেফট চ্যানেল, চেক লেফট চ্যানেল। এবার রাইট চ্যানেল, রাইট চ্যানেল, রাইট চ্যানেল। আর সবশেষে সেন্টার। আশা করি সব ঠিকঠাক শুনলেন হেডফোনে। তাহলে শুরু করা যাক।
ধুস, হচ্ছে না।
সায়ন হেডফোনটা খুলে টেবিলে রাখল। স্টুডিওর ঘরের মেঝেতে ছড়ানো রয়েছে শুকনো পাতা, কিছুটা বালি আর কয়েকটা ভাঙা মাটির ভাঁড়। সায়ন পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। আরো নির্দিষ্ট করে বলতে গেলে সে একজন ফোলি আর্টিস্ট এবং আম্বিয়ান্ট সাউন্ড ডিজাইনার। সিনেমায় যে শব্দগুলো আমরা শুনি, অর্থাৎ নায়কের জুতো মচমচ করে হেঁটে আসা, খসখস করে চিঠি খোলা, কিংবা রাতের অন্ধকারে শুকনো ডাল ভেঙে যাওয়ার শব্দ, সেগুলো আসলে শুটিং এর সময় রেকর্ড করা হয় না। সেগুলো সায়নের মতো মানুষেরা স্টুডিওর চার দেওয়ালের মধ্যে বসে অত্যন্ত নিখুঁত ভাবে তৈরি করে। সায়ন চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল মাইক্রোফোনের সামনে। বাইরের জগৎ থেকে ও এখন যোজন মাইল দূরে। ওর জগৎটা এখন আবর্তিত হচ্ছে কেবল কয়েকটা নির্দিষ্ট ডেসিবেল আর ফ্রিকোয়েন্সিকে কেন্দ্র করে। টেবিল থেকে হেডফোনটা তুলে নিয়ে সায়ন খুব সন্তর্পণে, অত্যন্ত ধীর লয়ে পা ফেলল শুকনো পাতার স্তূপের ওপর। না, এবারও হল না। শব্দটার মধ্যে সেই ব্যাপারটা নেই যা ও চাইছে। সায়ন এই মুহূর্তে একটা ভৌতিক ওয়েব সিরিজের জন্য শব্দ তৈরি করছেন। দৃশ্যটা হল একজন মানুষ রাতের অন্ধকারে একটা পোড়ো বাড়ির বাগানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুকনো ডালপাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার সেই মর্মড় আওয়াজটা এমন হতে হবে যেন মনে হয় কেউ মরা মানুষের হাড় গোড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সায়ন বিরক্ত হয়ে কন্ট্রোল রুমের উইন্ডোর দিকে তাকাল। কাচের ওপাশে বসে আছে ওর অ্যাসিস্ট্যান্ট রিয়া। সায়ন ইশারায় ওকে রেকর্ডিং পজ করতে বলল। রিয়া ইন্টারকমের বোতাম টিপে বলল,
কি হলো সায়নদা, ঠিকই তো লাগছিল শুনতে।
সায়ন হেডফোনটা খুলে গলার কাছে নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আরে বাবা, তোর কাছে ঠিক লাগছিল রিয়া, কারণ তুই শুধু শব্দটা শুনছিস, আমি শব্দের পেছনের গল্পটা শোনার চেষ্টা করছি। আমি ফলিটায় ওই এক্সট্রাক্টরটা পাচ্ছি না যেটা আমি চাইছি। ওই লোকটার হাঁটার মধ্যে একটা অদ্ভুত আড়ষ্টতা আছে, একটা ভয় আছে, একাকিত্ব আছে, সেটা এই শব্দে আসছে না, বড্ড মেকি শোনাচ্ছে।
সায়নদার এই খুঁতখুঁতে স্বভাবটা সে অনেকদিন ধরেই চেনে। নিজের কাজের ব্যাপারে মানুষটা অসম্ভব পারফেকশনিস্ট।
তাহলে উপায়?
আজকের মতো প্যাক আপ করে দে, আমার মাথাটা কাজ করছে না। সারাদিন ধরে এই বন্ধ করে বসে থাকতে থাকতে মনে হচ্ছে বাইরের পৃথিবীর আসল শব্দগুলোই ভুলে যাচ্ছি। কান দুটো যেন ভোঁতা হয়ে আসছে। হে, আমার একটু ব্রেক দরকার রে।
সায়ন স্টুডিও থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে দাঁড়াল। এখন রাত প্রায় 10টা। কলকাতার রাস্তায় এখনো গাড়ির অবিশ্রান্ত স্রোত, হর্নের শব্দ, ফেরিওয়ালার চিৎকার, দূরে কোথাও একটা জেনারেটর চলার একটানা গোঙানি, এই সবকিছু মিলে একটা অদ্ভুত ক্যাকোফোনি তৈরি করেছে। সায়নের হঠাৎ খুব ক্লান্তি বোধ হল। গত কয়েক বছর ধরে সে একটানা কাজ করে চলেছে। নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, বাবা মা মারা গেছেন অনেক বছর আগে, আত্মীয় স্বজনদের সঙ্গে সেভাবে কোনো যোগাযোগ নেই। ওর কলেজ জীবনের প্রেমিকা স্নিগ্ধা ওকে ছেড়ে চলে গেছে বছর দুয়েক আগে। স্নিগ্ধার অভিযোগ ছিল, সায়ন মানুষের চেয়ে শব্দের সঙ্গে বেশি সময় কাটায়। সায়ন হাসতো কথাটা শুনে, হয়তো স্নিগ্ধা ঠিকই বলতো, কিন্তু এখন এই শহুরে যান্ত্রিক শব্দগুলো ওর স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছে। আসলে ওর একটা সম্পূর্ণ নতুন ধরনের সাউন্ডস্কেপ দরকার, একটা এমন জায়গা যেখানে গেলে ও সত্যিকারের নৈঃশব্দের আওয়াজ রেকর্ড করতে পারবে। হ্যাঁ, নৈঃশব্দেরও আওয়াজ থাকে, রাতচরা পাখির ডানার ঝটপটানি, অনেক দূর দিয়ে বয়ে চলা নদীর কুলকুল ধ্বনি, কিংবা নিস্তব্ধ রাতে হঠাৎ করে একটা টিকটিকি ডেকে ওঠা। পকেটে ফোনটা বেজে উঠল, স্ক্রিনে একটা অচেনা নাম্বার। সায়ন একটু দ্বিধা করে কলটা রিসিভ করল।
হ্যালো, আমি কি সায়ন মুখার্জির সঙ্গে কথা বলছি?
ওপার থেকে এক বয়স্ক রাশভারী গলার আওয়াজ ভেসে এলো।
হ্যাঁ বলছি, আপনি?
আমি অ্যাডভোকেট সোমনাথ চ্যাটার্জি বলছি, পুরুলিয়া থেকে। আপনার ঠাকুরদা মানে স্বর্গীয় হরিনাথ মুখার্জির লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম আমি।
ঠাকুরদা? সায়নের ভুরুটা কুঁচকে গেল। হরিনাথ মুখার্জি নামটা ওর কাছে প্রায় একটা মিথ বা রূপকথার মতো। ওর বাবার সঙ্গে দাদুর সম্পর্ক খুব খারাপ ছিল। সায়ন যখন খুব ছোট তখন ওর বাবা কোনো এক পারিবারিক বিবাদের জেরে দাদুর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সপরিবারে কলকাতায় চলে আসেন। তারপর থেকে দাদুর সঙ্গে আর কোনো দিন যোগাযোগ হয়নি। সায়ন শুধু জানত যে দাদু পুরুলিয়ার কোনো এক প্রত্যন্ত গ্রামে একটা বিশাল পুরনো বাড়িতে একাকি জীবনযাপন করতেন।
স্বর্গীয় হরিনাথ মুখার্জি, তার মানে?
হ্যাঁ মিস্টার মুখার্জি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত সপ্তাহে উনি মারা গেছেন। বয়স হয়েছিল অনেক, ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট। গ্রামের লোকেরাই সব শেষ কাজ সম্পন্ন করেছে। আপনার সঙ্গে যোগাযোগ করার মতন কোনো উপায় আমাদের কাছে ছিল না। ওনার পুরনো কাগজপত্র ঘেঁটে আমি আপনাদের পুরনো ভাড়া বাড়ির ঠিকানাটা খুঁজে পাই। তারপর সেই সূত্র ধরে আপনার নাম্বার পেতে বেশ কিছুদিন সময় লেগে গেল।
সায়নের মনের ভেতর কোনো গভীর শোকের ছায়া পড়ল না। যে মানুষটাকে ও কোনোদিন চোখেই দেখেনি, যার কোনো স্মৃতি ওর মনেই নেই, তার অনুপস্থিতিতে হঠাৎ শোক অনুভব করাটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় সায়নের কাছে।
আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত।
আপনার এখন বিশেষ কিছুই করার নেই, তবে আপনাকে একবার পুরুলিয়ায় আসতে হবে। আপনার দাদু তাঁর উইলে এই গ্রামের বিশাল পৈতৃক বাড়িটা আর তার সংলগ্ন কয়েক বিঘা জমি আপনার নামে লিখে দিয়ে গেছেন। আপনি তার একমাত্র আইনি উত্তরাধিকারী। বাড়িটার চাবি এখন আমার কাছেই আছে। আপনাকে এসে সেই সই সাবুত করে সম্পত্তির দায়িত্ব বুঝে নিতে হবে। তারপর আপনি চাইলে সেটা বিক্রি করে দিতে পারেন বা যা খুশি করতে পারেন।
সায়ন কয়েক মুহূর্ত চুপ করে রইল। পুরুলিয়া, লাল মাটির দেশ, রুক্ষ প্রান্তর আর মাইলের পর মাইল ছড়ানো নির্জনতা। হঠাৎ ওর মাথার ভেতর একটা অদ্ভুত পোকা নড়ে উঠল।
আচ্ছা, ওই পুরনো পোড়ো বাড়িটায় কিছুদিন গিয়ে থাকলে কেমন হয়? জায়গাটা নিশ্চয়ই শহরের এই কোলাহল থেকে অনেকটা দূরে। ওয়েব সিরিজের জন্য যে খাঁটি নৈসর্গিকা আর কিছুটা গা ছমছমে অ্যাম্বিয়েন্ট সাউন্ড দরকার, সেটা তো ওখানে গেলে পাওয়া যেতে পারে। হ্যাঁ, একটা ভগ্ন প্রায় জনমানবহীন বড় বাড়ি, ফলিয়ার সাউন্ড ডিজাইনিং এর জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর কি হতে পারে? বাড়িটা বিক্রি করার আগে কিছুদিন সেখানে কাটিয়ে এলে ক্ষতি কি? মিস্টার চ্যাটার্জি, আমি আসছি, আগামী পরশুই আমি পুরুলিয়া পৌঁছচ্ছি।
সায়ন সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস যখন ছাড়ল তখন সকাল 6:30। সায়ন জানালার ধারে সিটে বসেছিল, ওর পাশে রাখা একটা বড় ব্যাকপ্যাক আর তার ভেতর সযত্নে রাখা ওর সাউন্ড রেকর্ডিং এর সরঞ্জাম, জুম H6 মাইক্রোফোন, শটগান মাইক আর কয়েকটা কন্ট্যাক্ট মাইক্রোফোন। ট্রেনের কামরায় খুব একটা ভিড় নেই। সায়নের ঠিক সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, পরনে একটা হালকা সবুজ রঙের ফতুয়া, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা বাংলা খবরের কাগজ থাকলেও ভদ্রলোক খবরের চেয়ে বাইরের খাবারের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিলেন। সায়ন হেডফোন পরে নিল। ট্রেনটা বাঁকুড়া ছাড়িয়ে যখন পুরুলিয়ার দিকে ঢুকতে শুরু করল তখন বাইরের ল্যান্ডস্কেপটা ধীরে ধীরে বদলাতে লাগল। সবুজ উর্বর বাংলার রূপটা আস্তে আস্তে মিলিয়ে গিয়ে জায়গাটিতে শুরু করল রুক্ষ লাল মাটির প্রান্তর। দূরে ছোট ছোট টিলা আর এখানে ওখানে ছড়িয়ে থাকা পলাশ আর শিমুলের গাছ। যদিও এখন পলাশের মরশুম নয়, তবু গাছগুলোর ডালপালাগুলোর মধ্যে একটা অদ্ভুত রুক্ষ সৌন্দর্য আছে। হঠাৎ সামনের বয়স্ক ভদ্রলোক গলা খাঁকারি দিয়ে উঠলেন। সায়ন হেডফোনের একটা দিক কানের উপর থেকে সরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি জিজ্ঞেস করলেন,
কোথায় নামা হবে ভাই?
পুরুলিয়া স্টেশনে।
আমি তো সেইখানেই যাচ্ছি। তা অযোধ্যা পাহাড় বেড়াতে যাচ্ছ বুঝি?
হ্যাঁ না, পুরুলিয়ায় নেমে ওখান থেকে কুশবনি বলে একটা গ্রাম আছে, সেখানে যাব।
কুশবনি? আরে সে তো জঙ্গলের মধ্যে একদম। ওই গ্রামে তো এখন আর মাত্র কয়েক ঘর মানুষ আছে, বেশিরভাগ লোকই কাজের খোঁজে শহরে চলে গেছে। আর তাছাড়া হাতির যা উৎপাত তার বলার নয় ভায়া। গ্রামটা তো প্রায় শ্মশানের মতো খাঁখা করছে। ওর পাশের গ্রামেই একটা ফ্রি প্রাইমারি স্কুলে আমি সারা জীবন চাকরি করেছি। হে,
লোকটাকে বেশ লাগলো সায়নের, চমৎকার অমায়িক মানুষ।
ও, আসলে আমার দাদুর বাড়ি ওখানে, আমি অবশ্য কোনোদিন যাইনি। দাদু গত সপ্তাহে মারা গেছেন, তাই কিছু আইনি কাজের জন্য যাচ্ছি। বাড়িটা বিক্রি করে দেওয়ার ইচ্ছে আছে।
দাদু? তা কি নাম তোমার দাদুর?
হরিনাথ মুখার্জি।
নামটা শোনার পর ভদ্রলোক হঠাৎ একটা ঢোক গিলে একটু পিছিয়ে বসলেন, তারপর এদিক ওদিক তাকিয়ে প্রায় ফিসফিস করে বললেন,
তুমি পাগল হরিনাথের নাতি, ওই মুখার্জি বাড়ির ছেলে?
পাগল কেন বলছেন, ওনার কি কোনো মানসিক সমস্যা ছিল?
ভদ্রলোক মুখ ফসকে একটা অশোভন কথা বলে ফেলে ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। নিজেকে সামলে নিয়ে একটু চুপ করে থেকে বললেন,
মানে ওই তোমার দাদুর মানসিক সমস্যা ছিল কিনা জানি না, কিন্তু উনি যে কাজগুলো করতেন সেগুলো কোনো সুস্থ মানুষের কাজ নয়। তোমার দাদুকে আমি যাতায়াতের পথে অনেকবার দেখেছি। লোকটা দিনের আলোয় কখনো বাড়ির বাইরে বেরোত না, ওই জানলা দিয়ে খালি রাস্তায় লোক চলাচল দেখত। আর শুনেছি সারা রাত ওই বিশাল পোড়ো বাড়ির দোতলার ঘরে আলো জ্বলত, আর বাড়ির ভিতর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসত। কখনো মনে হতো কেউ যেন মন্ত্র পড়ছে, কখনো বা মনে হতো বিড়বিড় করে কারোর সঙ্গে কথা বলার আওয়াজ। গ্রামের লোকেরা ওই বাড়ির ছায়াও মারাত না। সবার বিশ্বাস ছিল তোমার দাদু ওই বাড়িতে গুপ্তবিদ্যা চর্চা করেন, তন্ত্রমন্ত্র করেন।
সায়ন মনে মনে হাসল। গ্রামের মানুষদের এই এক সমস্যা, কেউ একটু একা থাকতে ভালোবাসলে, মানুষের সঙ্গে মিশতে না চাইলে তাকেই তারা পাগল আখ্যা দিয়ে দেয়। দাদু হয়তো ইন্ট্রোভার্ট ছিলেন, হয়তো রাতের বেলা বই পড়া বা টিভি দেখার নেশা ছিল, সেটাকে গ্রামের লোক তন্ত্রমন্ত্র ভেবে বসে আছে। সায়ন ব্যাপারটা হালকা করার জন্য হেসে বলল,
গ্রামের লোকের তো সব ব্যাপারেই একটু বাড়িয়ে বলার অভ্যেস থাকে।
হতে পারে, কিন্তু ওই বাড়ির একটা অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ আছে ভাই। আমি নিজে যাতায়াতের পথে বহুবার দিনের বেলা ওই বাড়ির পাশ দিয়ে গেছি। কাঠফাটা রোদ্দুরের মধ্যে ওই বাড়ির সীমানায় ঢুকলে কেমন যেন একটা কনকনে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। মনে হয় কেউ যেন আড়াল থেকে তোমার দিকে তাকিয়ে আছে। শোনো ভাই, তুমি বরং তোমার কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি পারো ওখান থেকে চলে এসো। ওই বাড়ি থাকার মতো জায়গা নয়।
সায়ন ভদ্রতার খাতিরে মাথা নেড়ে সায় জানালেও ভেতরে ভেতরে ওর উত্তেজনা যেন আরো বেড়ে গেল। ঠিক এরকম একটা জায়গায় তো সে খুঁজছিল, একটা নির্জন রহস্যময় আর গা ছমছমে পরিবেশ। এই বাড়িটা ওর নতুন প্রজেক্টের জন্য আক্ষরিক অর্থেই একটা সোনার খনি হয়ে উঠতে পারে। ট্রেন বেশ লেট। পুরুলিয়া স্টেশনে যখন ট্রেন পৌঁছল তখন দুপুর দুটো। মাথার উপর সূর্য আকাশ জুড়ে গনগনে আগুন ঢেলে দিচ্ছে। স্টেশনের বাইরে বেরিয়ে সায়ন দেখল একজন বছর ষাটের লোক একটা পুরনো ফিয়াট গাড়ির সামনে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। লোকটার গায়ের রং তামাটে, পরনে একটা ময়লা ধুতি আর ফতুয়া। সায়ন এগিয়ে যেতেই লোকটা হাত জোর করে নমস্কার করল।
আপনি তো সায়ন বাবু, হরিনাথ বাবুর নাতি। আপনার জন্য উকিল বাবু গাড়ি পাইতেছেন। আমার নাম বৈরব। আমি আপনার দাদুর টুকটাক দেখাশোনা করতাম, সঙ্গে উকিল বাবুর গাড়িও চালাই।
হ্যাঁ, আমি সায়ন। আচ্ছা, এখান থেকে কুশমনি যেতে কতক্ষণ লাগবে?
আগার রাস্তা তো তেমন ভালো নয়, ঘন্টা দিয়ে তো লাগেই যাবে। আপনি গাড়িতে উইটে বসেন।
গাড়িটা পুরুলিয়া শহর ছাড়িয়ে যত গ্রামের দিকে এগোতে লাগল, রাস্তার দুপাশের জনবসতি ততই পাতলা হতে শুরু করল। একটা সময়ের পর পিচ রাস্তা শেষ হয়ে মোরামের রাস্তা শুরু হল। গাড়ির চাকার সঙ্গে সঙ্গে লাল ধুলোর মেঘ উঠতে লাগল। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু কয়েকটা পাখির ডাক আর গাড়ির ইঞ্জিনের গোঙানি ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে এক জায়গায় গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া সেরে নিতে বেশ খানিকটা সময় লেগে গেল। অবশেষে জঙ্গুলে পথে সূর্য ডুবে যাওয়ার পর চারপাশটা যেন এক ঝটকায় অন্ধকার হয়ে গেল। এখানে গোধূলি বলে কিছু নেই। দিন শেষ হতেই রাত নেমে আসে একটা ঘন কালো চাদরের মতো।
ভৈরব কাকা, দাদু তো একা থাকতেন, তা ওর কাজকর্ম কে করে দিত? আপনি?
ভৈরব রাস্তায় চোখ রেখেই বলল,
আমি শুধু বাজারের জিনিসপত্র এনে বাইরের দরজায় রাইকে আইতাম। বাড়ির ভিতর ঢোকার হুকুম কারো ছিল না। কথা নিজের হাতে সব করতেন, আর ওর তো তেমন কিছু লাগতো না, খুব সামান্য খেতেন।
তা দাদুর মৃত্যুর খবর আপনারা পেলেন কি করে? মানে ভেতরে তো কেউ যেত না।
সেই এক অদ্ভুত ব্যাপার বাবু। পরপর তিন দিন আমি সবজি আর চাল বাইরের বারান্দায় রেখে এসেছিলাম, কিন্তু দেখলাম সেগুলো কেউ ভেতরে নিয়ে যায়নি। কুকুর বেড়াল এসে মুখ দিয়েছে। তখন আমার কেমন সন্দেহ হয়। আমি গ্রামের মোড়লে ডাইকে আইনে সদর দরজা ভেঙে ভিতরে ঢুকি। দেখি দোতলার ওই বড় ঘরটায় কথা চিত হয়ে পড়ে আছেন, শরীরটা ভেঙে উঠেছে।
সায়ন কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ভৈরবও বাকি রাস্তাটা আর কিছু বলল না। অবশেষে গাড়িটা একটা বাঁক ঘুরতেই একটা বিশাল লোহার গেট চোখে পড়ল। জং ধরা পুরনো একটা গেট। গেটের দুপাশে দুটো ভাঙাচোরা পাথরের সিংহের মূর্তি, তাদের মুখগুলো শ্যাওলায় ঢাকা পড়ে গেছে।
ল্যান আইসে গেছি বাউ, ওই যে মুকুজ্জে বাড়ি।
ভৈরব গাড়ি থেকে নেমে গেটটা ঠেলল। একটা তীক্ষ্ণ অসহ্য আওয়াজ করে গেটটা খুলে গেল।
আসেন আসেন বাবু।
সায়ন প্রথমবার বাড়িটাকে ভালো করে দেখল। চাঁদের আবছা আলোয় বাড়িটাকে একটা বিশাল প্রাগৈতিহাসিক দানবের মতো দেখাচ্ছিল। দোতলা বাড়ি, কিন্তু ছাদগুলো এত উঁচু যে বাইরে থেকে তিনতলা বলে মনে হয়। আর্কিটেকচারটা অনেকটা কলোনিয়াল আর সাবেকি বাংলা রীতির মিশ্রণ। লম্বা লম্বা বারান্দা, মোটা মোটা করিন্থিয়ান স্থাপত্যের থাম, দেওয়ালের পলেস্তারা খসে গিয়ে ভেতরের লাল ইটগুলো বেরিয়ে পড়েছে। সায়ন নিজের ব্যাগটা নামাতে নামাতে জিজ্ঞেস করল,
বাড়িটায় তো ইলেকট্রিসিটি আছে তাই না?
হ্যাঁ, কারেন্ট আছে, তবে এখানকার কারেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। এই আছে এই নাই, আমি ভেতরে মোমবাতি আর হারিকেন রায়কে দিয়েছি।
সদর দরজাটা ভারী কাঠের তৈরি। ভৈরব একটা বড় চাবি দিয়ে তালা খুলে দরজাটা ঠেলতেই ভেতর থেকে একটা ব্যবসা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এল। সায়ন পকেট থেকে নিজের মোবাইল বের করে টর্চ জ্বালল। বিশাল একটা হলঘর, মেঝেটা সাদা কালো মার্বেল পাথরের দাবা ছকের মতো, তবে ধুলোর পুরু আস্তরণে তার রং প্রায় বোঝাই যাচ্ছে না। সিলিং থেকে একটা পেল্লায় ঝাড়বাতি ঝুলছে, তবে তার বেশিরভাগ কাচই ভাঙা। লম্বা করিডোরের একপাশে একটা চওড়া সিঁড়ি দোতলার দিকে উঠে গেছে। ভৈরব সুইচ টিপে ঘরের আলো জ্বালাতে জ্বালাতে বলল,
আপনার থাকার ব্যবস্থা আমি নিচের দিকের ওই ডান দিকের ঘরটাই করে দেখছি বাবু।
হল ঘরের একটা পুরনো টিউবলাইট কয়েকবার দপ দপ করে শেষে জ্বলে উঠল।
ঠিক আছে, আপনি কাল সকালে একবার আসবেন ভৈরব কাকা, গ্রামের বাজার থেকে কিছু রেশন আর জল কিনে আনতে হবে।
আগে নিশ্চয়ই আসব, আগে ভেতর থেকে সদর দরজা ভালো করে খিল তুলে দিন। আর শোনেন বাবু,
ভৈরব চলে যেতে গিয়েও দরজার কাছে একটু থমকে দাঁড়ালো।
হ্যাঁ, কি হলো?
রেতের বেলা যদি, মানে যদি অপর থেকে কোনো আওয়াজ পান, তাও দোতলায় যাবেন নাই।
কেন
না? মানে পুরানো দিনের বাড়ি তো, ইঁদুর চামচিকের উৎপাত টুকু না আছে। আচ্ছা আসছি বাবু।
ভৈরব চলে গেলে সায়ন মূল দরজাটা বন্ধ করে ভারী লোহার খিলটা তুলে দিল। নিজের ব্যাগটা নিয়ে ডান দিকের ঘরটার দিকে এগোল। ঘরটা বেশ বড়, মাঝখানে একটা পুরনো আমলের ভারী মেহগনি কাঠের খাট, এক পাশে একটা প্রমাণ সাইজের আলমারি আর অন্য পাশে একটা ড্রেসিং টেবিল, বিছানায় একটা পরিষ্কার চাদর পাতা আছে। সায়নের খুব ক্লান্তি বোধ হচ্ছিল, ট্রেন জার্নি আর তারপর এই দীর্ঘ গাড়ির সফর ওকে ক্লান্ত করে দিয়েছে। সায়ন ঠিক করল, আজ রাতে আর কোনো রেকর্ডিং এর কাজ নয়, আজ শুধু একটা ভালো ঘুম দরকার। কাল সকাল থেকে ফ্রেশ মাইন্ডে সে বাড়িটা এক্সপ্লোর করবে। ব্যাগ থেকে নিজের তোয়ালে আর একটা টি শার্ট বের করে সায়ন বাথরুমে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। বাথরুমটাও বেশ বড়, পুরনো আমলের চৌবাচ্চা, তামাটে হয়ে যাওয়া জলের কল। সায়ন কলের নবটা ঘোরাতেই কিছুটা ঘোলা জল ফস ফস শব্দ করে বেরিয়ে এলো, তারপর জলের ধারাটা পরিষ্কার হয়ে গেল। সায়ন চোখে মুখে জল দিয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে চোখ তুলল বেসিনের সামনের দেওয়ালটার দিকে। সাধারণত বেসিনের সামনেই একটা আয়না থাকে, কিন্তু এখানে দেওয়ালটা ফাঁকা। শুধু দেওয়ালের গায়ে আয়নার ফ্রেম ঝোলানোর জন্য দুটো লোহার পেরেক পোঁতা আছে, আর সেই জায়গাটার পলেস্তারা অন্য জায়গার চেয়ে একটু পরিষ্কার, যা প্রমাণ করে যে একসময় এখানে একটা আয়না ছিল কিন্তু এখন আর নেই।
ভেঙে গেছে আর লাগায়নি।
বাথরুম থেকে বেরিয়ে এলো সায়ন, চুলটা একটু আঁচড়ানোর জন্য ও ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। ড্রেসিং টেবিলটা খুব সুন্দর কারুকাজ করা, দুপাশে দুটো ছোট কাঠের ড্রয়ার আর মাঝখানে একটা লম্বা ওভাল শেপের কাঠের ফ্রেম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল ফ্রেমটা ফাঁকা, ফ্রেমের ভেতর কোনো কাঁচ নেই, আয়নাটা যেন খুব সাবধানে ফ্রেম থেকে খুলে নেওয়া হয়েছে। সায়নের মনে এবার একটা খটকা লাগল।
বাথরুমের আয়না ভেঙে যেতে পারে, কিন্তু ড্রেসিং টেবিলের আয়নাটাও নেই।
কৌতূহলী হয়ে সায়ন ঘরটা একটু ভালো করে লক্ষ্য করতে শুরু করল। ওই তো ঘরের কোণে ওই বিশাল দেওয়াল আলমারিটা, সেকেলে আলমারিগুলোর একদিকের দরজায় সাধারণত একটা লম্বা আয়না লাগানো থাকে। সায়ন আলমারিটার কাছে গেল। হ্যাঁ, দরজার বাইরের দিকটায় একটা আয়না বসানোর খাঁজ রয়েছে, কিন্তু সেখানে কোনো আয়না নেই। পরিবর্তে সেখানে একটা পাতলা পিচবোর্ড লাগিয়ে জায়গাটা ভরাট করে দেওয়া হয়েছে। কাজটা যে খুব সম্প্রতি করা হয়েছে তা নয়, পিচবোর্ডের গায়েও ধুলো আর বয়সের ছাপ। সায়নের ভুরু দুটো কুঁচকে গেল।
আরে অদ্ভুত ব্যাপার তো, দাদু কি আয়না ভেঙে যাওয়ার পর আর নতুন করে লাগানোর প্রয়োজন বোধ করেননি নাকি?
হঠাৎ সায়নের মনে একটা অদম্য কৌতূহল জেগে উঠল। ও টর্চটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো হল ঘরে। দোতলায় যাওয়ার কোনো ইচ্ছে ওর ছিল না, কিন্তু একতলার অন্য ঘরগুলো একবার দেখা দরকার। হল ঘরের বাঁদিকে পরপর দুটো ঘর, দরজাগুলো ভেজানো ছিল। সায়ন প্রথম ঘরটার দরজা ঠেলে ভেতরে ঢুকল। এটা বোধ হয় একসময় বসার ঘর ছিল। পুরনো সোফা, একটা ভাঙা সেন্টার টেবিল, দেওয়ালে কয়েকটা পুরনো ছবি টাঙানো যার ফ্রেমগুলো উই পোকায় খেয়ে নিয়েছে। সায়ন পুরো ঘরটা টর্চের আলো ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল।
বাবা, আয়না এদিকে না, ওদিকটা দেখি।
না, কোথাও কোনো আয়না নেই। ওর বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছে। এটা কোনো সমাপতন হতে পারে না। একটা এত বড় বাড়ি, এতগুলো ঘর, অথচ কোথাও কোনো আয়নার চিহ্ন মাত্র নেই। কিন্তু কেন? ট্রেনে আলাপ হওয়া ভদ্রলোকের কথা মনে পড়ে যায় সায়নের। এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকি অনেক রকম বিজাতীয় আওয়াজ শোনা যেত। কখনো মনে হতো কেউ মন্ত্র পড়ছে, কখনো বা মনে হতো বিড়বিড় করে কারুর সঙ্গে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই বাড়িতে কি তাহলে আপাত অবিশ্বাস্য কোনো রহস্য লুকিয়ে আছে? একজন মানুষ কেন খুব সচেতনভাবে অত্যন্ত যত্ন করে বাড়ির প্রতিটি ঘর থেকে আয়নাগুলোকে মুছে ফেলবে? সে কি ভয় পেত? নিজের প্রতিবিম্বকে ভয়? সায়ন একজন আদ্যপান্ত বিজ্ঞান মনস্ক মানুষ, অ্যাকুস্টিক্স আর ফ্রিকোয়েন্সির বাইরে ও কিছুই বিশ্বাস করে না। ভূত প্রেত মানে ওর কাছে কেবলই হরর সিনেমার এলিমেন্ট। কিন্তু এই মুহূর্তে এই জনশূন্য ধুলোয় ঢাকা বিশাল হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে টর্চের ফ্যাকাশে আলোর বৃত্তের মধ্যে ওর মনে হল ওর চেনা জানা বিজ্ঞানের এই বাড়ির চৌহদ্দিতে প্রবেশাধিকার নেই। রাত্রিবেলা নিজের বিছানায় শুয়ে সায়ন ঘরের সিলিং এর দিকে তাকিয়ে রইল। বাইরের জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরের মেঝেতে একটা চওড়া আলোর ফালি তৈরি করেছে। সেই আলোতে ঘরের আসবাবপত্রের দীর্ঘ ছায়া পড়েছে। ড্রেসিং টেবিলের ফ্রেমটার ছায়াটা মেঝেতে পড়ে এমন দেখাচ্ছে যেন একটা অন্ধকার হাঁ করা মুখ। সায়ন চোখ বন্ধ করল। বাইরে হঠাৎ করে একটা প্যাঁচা ডেকে উঠল। তীক্ষ্ণ কর্কশ একটা ডাক। সায়নের মনে হল কাল সকালে ওর প্রথম কাজ হবে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খোঁজা। এই বাড়িটার কোনো একটা জায়গায়, কোনো একটা বন্ধ ঘরে আয়নাগুলো ঠিক লুকিয়ে রাখা আছে, ওকে সেটা খুঁজে বের করতেই হবে। সায়নের চোখের পাতা ভারী হয়ে এল, ও ঘুমিয়ে পড়ল। কিন্তু ওর অবচেতন মন তখনও সজাগ ছিল। ও খেয়াল করেনি মেঝেতে পড়া ড্রেসিং টেবিলের সেই দীর্ঘ ছায়াটা, যা এতক্ষণ স্থির ছিল, সেটা যেন খুব ধীরে অত্যন্ত সন্তর্পণে একটু একটু করে ওর বিছানার দিকে এগিয়ে আসছে। ভোরের প্রথম আলো ঠিক যখন জানালার ভাঙা শার্সি গলে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল, তখনই সায়নের ঘুম ভাঙল। চোখ খুলতেই ওর কয়েক মুহূর্ত সময় লাগলো এটা বুঝতে যে ও আছে তা কোথায়। কলকাতার সেই চেনা ফ্ল্যাট, এসির একটানা গুঞ্জন আর রাস্তার অস্পষ্ট কোলাহল, এসবের কিছুই এখানে নেই। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। বিছানায় উঠে বসে সায়ন একটা দীর্ঘ শ্বাস ফেলল। গত রাতের অস্বস্তিটা এখন আর ততটা জোরালো নেই। রাতের অন্ধকারের একটা নিজস্ব জাদুকরী ক্ষমতা থাকে, যা ভোরের আলোয় কর্পূরের মতো উবে যায়। সায়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। হাই তুলতে তুলতে বাথরুমের দিকে পা বাড়াতেই ওর আবার সেই অদ্ভুত শূন্যতার অনুভূতিটা হল। সকালে উঠে আয়নায় নিজের মুখটা দেখা যে একটা স্বতঃস্ফূর্ত অভ্যেস মানুষের থাকে, সেটা এখানে এসে হোঁচট খাচ্ছে। বেসিনের ওপরের সেই ফাঁকা দেওয়ালটা যেন ওকে উপহাস করছে। নিজের অস্তিত্বের একটা চাক্ষুষ প্রমাণের অভাব বোধ হতে থাকে সায়নের। সায়ন চোখে মুখে ঠান্ডা জল ছিটিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছল। সকাল আটটা নাগাদ সদর দরজায় ভারী কড়া নাড়ার শব্দ হল। সায়ন গিয়ে কাঠের খিলটা খুলে দিল। বাইরে ভৈরব কাকা দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় চটের থলি আর অন্য হাতে একটা পিতলের টিফিন ক্যারিয়ার।
পেন্না বাবু, রেতের ঘুম ভালো হয়েছে তো?
হ্যাঁ ভৈরব কাকা, চমৎকার ঘুম হয়েছে। আসলে শহরের বাইরে এমন পরিবেশে বহু বছর আসেনি তো, এত শান্ত পরিবেশ ভাবাই যায় না। আরে আপনি ভিতরে আসুন।
ভৈরব থলিটা হলঘরের এক পাশে নামিয়ে রেখে বলল,
আপনার জন্য বাজার থেকে কিছু চাল ডাল আলু আর ডিম আনেছি।
আচ্ছা।
আরে টিফিন কৌট ওই আমার গিন্নি কিছু নুচি আর আলুর দম করে দিয়েছে। সকালে তো আপনার রান্নার সময় হবে নাই, এই যে বাজারে রসিদ।
বাঁচালেন ভৈরব কাকা, সত্যি খুব খিদে পেয়েছিল। আচ্ছা, এই বাড়িটার কি কোনো নকশা বা ম্যাপ আছে আপনার কাছে? মানে এত বড় বাড়ি তো আমি ঠিক বুঝতে পারছি না কোন দিকে কি আছে।
নকশা তো সেভাবে কিছু নাই বাবু, তবে একতলায় এই আপনার ঘর, নাইবেরি আর বসার ঘর ছাড়া পেছনের দিকে একটা বড় রান্নাঘর আর ভাড়ার ঘর আছে, আর দোতলায় কর্তার শোয়ার ঘর, ঠাকুর ঘর আর একটা বড় ছাদ।
আর ওই সিঁড়ির নিচে একটা বেসমেন্ট আছে মনে হলো না, ওটার চাবি আপনার কাছে নেই?
না বাবু, আমি তো এসে থেকেই ওই ঘর তালা দেওয়াই দেখছি।
সায়ন লুচি আর আলুর দম দিয়ে প্রাতঃরাশ সেরে নিজের ল্যাপটপ আর রেকর্ডিং গিয়ার বের করল। ওর মাথায় একটা চমৎকার প্ল্যান এসেছে। ও এই বাড়িটাকে কেন্দ্র করে একটা আস্ত সাউন্ড লাইব্রেরি তৈরি করবে। ভৌতিক বা থ্রিলার ঘরানার সিনেমার জন্য এরকম খাঁটি ওরিজিনাল আম্বিয়ান সাউন্ডের খুব চাহিদা। আর এই বাড়িটার অ্যাকুস্টিক্স এক কথায় অনবদ্য। হল ঘরের ছাদটা এত উঁচু যে এখানে একটা সুন্দর ন্যাচারাল রিভার্ব তৈরি হয় যা স্টুডিওর প্লাগিনস দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। সায়ন ওর পোর্টেবল রেকর্ডারটা বের করল, সঙ্গে দুটো কন্ডেন্সার মাইক্রোফোন, একটা ট্রাইপডের ওপর রেকর্ডারটা সেট করে ও প্রথম ফোনটা করল রিয়াকে।
হ্যালো রিয়া, এই তুই স্টুডিওতে পৌঁছেছিস?
সায়ন ল্যাপটপে তার অডিও ইন্টারফেসটা কানেক্ট করতে করতে জিজ্ঞেস করল।
হ্যাঁ, এইমাত্র পৌঁছলাম। এই তোমার তো আজ ফেরার কথা ছিল, কি হলো? দাদুর সম্পত্তির হিসেব নিকেশ মিটলো না?
আরে না, সে উকিলের সঙ্গে কথা চলছে, আমি আরো কিছুদিন এখানে থেকে যাব ভাবছি।
আচ্ছা,
তুই ভাবতেও পারবি না রিয়া, আমি একটা জম্পেশ লোকেশন পেয়েছি।
লোকেশন মানে তুমি কি ওখানে শুটিং টুটিং করবে নাকি?
আরে না রে, পিওর সাউন্ড। এই বাড়িটা তো একটা আস্ত ভুতুড়ে বাড়ি রে, এত পুরনো, এত নির্জন, আর বাড়িটার আর্কিটেকচার এমন যেখানে সাউন্ড বাউন্সও ফাটাফাটি হচ্ছে, মানে কি বলবো তোকে। আমি ভাবছি আমাদের নেক্সট যে হরর ওয়েব সিরিজটার জন্য ফলিয়ার অ্যাম্বিয়েন্ট ট্র্যাক দরকার, সব এখান থেকে রেকর্ড করে নিয়ে যাব, একদম অর্গানিক সাউন্ড পাবো।
কিন্তু তুমি তো ওখানে একা, কোনো হেল্পার নেই, বুম ধরা লোক নেই, একা একা রেকর্ড করবে কি করে? শোনো, আমি কি তাহলে এখান থেকে কাউকে পাঠাবো?
আরে না না দূর, ফলি রেকর্ড করার জন্য আমার খুব বেশি মুভমেন্টের দরকার নেই, জাস্ট রেকর্ডারটা অন করে বিভিন্ন সার্ফেসে হেঁটে হেঁটে জুতোর আওয়াজ, পুরনো দরজা, পায়রা উড়ে যাওয়া শব্দ, এগুলো রেকর্ড করবো, বুঝলি? তুই এক কাজ কর না, স্টুডিওর পেন্ডিং কাজগুলো একটু কদিন সামলে নে, আমি একটা দুর্দান্ত সাউন্ড ব্যাংক নিয়ে ফিরছি।
ফোনটা কেটে সায়ন কাজে লেগে পড়ল। ওর প্রথম টার্গেট হল ঘরের এই কাঠের সিঁড়িটা, পুরনো শিশু কাঠের তৈরি চওড়া সিঁড়ি। সায়ন রেকর্ডারটা সিঁড়ির ঠিক মাঝখানে প্লেস করল, হেডফোন কানে লাগিয়ে ও রেকর্ডারের গেইন নবটা আস্তে আস্তে বাড়াল। হেডফোনের ভেতর দিয়ে মুহূর্তের মধ্যে চারপাশের নীরবতা ভেদ করে একটা খুব সূক্ষ্ম হিস হিসে শব্দ ছড়িয়ে পড়ল তরল পানীয়ের মতো। সায়ন নিজের পায়ে একটা ভারী চামড়ার জুতো গলিয়েছে, এবার সে সিঁড়ির প্রথম ধাপে পা রাখল। পুরনো কাঠ ওর শরীরের ভারে অদ্ভুত একটা আর্তনাদ করে উঠল। সায়ন চোখ বন্ধ করে শব্দটার টেক্সচার বোঝার চেষ্টা করল।
পারফেক্ট,
একদম একদম এটাই সে চাইছিল। সায়ন আস্তে আস্তে একটা একটা করে ধাপ উঠতে শুরু করল। শুনছেন গপ্প মিরে থেকের আজকের গপ্প, রণদীপ নন্দীর লেখা, GMT Originals, আরশির আড়ালে। এখনো যদি থেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন, সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। দুপুরের দিকে ভৈরব এসে রান্না করে দিয়ে গেল। সায়নের খাওয়া দাওয়ার দিকে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, ও যেন একটা ঘোরের মধ্যে আছে। সারা বাড়ি ঘুরে ঘুরে বিভিন্ন রকম শব্দ রেকর্ড করতে লাগলো সে, কখনো পুরনো জানালার ছিটকিনি খোলার শব্দ, কখনো বা জানালার ভাঙা শার্সিতে বাতাসের ধাক্কা খাওয়ার বোমানি।
এটা যে আগে কেন পাইনি?
বাড়িটা বিক্রি করে দেওয়ার আগে শব্দ দিয়েই এই পুরনো নিঃসঙ্গ বাড়িটার যেন একটা ফটোগ্রাফ তুলে রাখছে সায়ন। ওর মনে হল এই শব্দগুলোই ওর কাছে এই বাড়িটার শেষ স্মৃতি হয়ে থাকবে। খানিক পরে সে গেল বাড়ির পেছনের দিকে, বিশাল বাগান আগাছায় ভর্তি, প্রচুর শুকনো পাতা জমে আছে মাটিতে। সায়ন বাগানের মাঝখানে মাইক সেট করে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে ফলি রেকর্ড করল। একজন মানুষ যখন ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতে তাকাতে হাঁটে, তার পায়ের ছন্দের যে একটা আড়ষ্টতা থাকে, সায়ন নিখুঁতভাবে সেই ছন্দটা ফুটিয়ে তুলল। সন্ধে নেমে এলো চকিতে। কলকাতার মতো এখানে আলো আর অন্ধকারের মধ্যে কোনো দীর্ঘস্থায়ী সন্ধিক্ষণ নেই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই যেন আকাশ থেকে একটা কালো কম্বল কেউ ছুঁড়ে দেয় পৃথিবীর ওপর। বাড়ির ভেতরের অন্ধকারটা আবার সেই বিশ্রী জমাট রূপ নিতে শুরু করল। অবশেষে সায়ন নিজের ঘরে ফিরে এল। সারাদিনের পরিশ্রমে ওর শরীর ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুত এক তৃপ্তিতে ভরে গেছে। সায়ন জানে আজ ও কিছু অসাধারণ সাউন্ডট্র্যাক রেকর্ড করেছে, যা ওর প্রজেক্টটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। ভৈরব বলে গিয়েছিল রাতের খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে। লালচে আটার হাত রুটি, তার সঙ্গে অসম্ভব ঝাল দেশি মুরগির মাংস। সায়ন খাবারটা খেয়ে নিয়ে নিজের ল্যাপটপটা খুলে বসল বিছানার উপর। ঘরের কোণে একটা দুর্বল আলো জ্বলছে, ল্যাপটপের নীলচে আলো এসে পড়েছে ওর মুখে। সায়ন ওর রেকর্ডার থেকে এসডি কার্ডটা খুলে ল্যাপটপে ঢোকাল। তারপর আজকের রেকর্ড করা অডিও ফাইলগুলো ইম্পোর্ট করতে শুরু করল। স্ক্রিন জুড়ে সারি সারি ওয়েব ফর্ম ভেসে উঠল। অডিওর এই গ্রাফিক্যাল রূপটা সায়নের খুব পরিচিত। সে ওয়েব ফর্ম দেখেই বলে দিতে পারে কোথায় শব্দের তীব্রতা বেশি আর কোথায় নয়েজ আছে। সায়ন হেডফোন পরে প্রথম ট্র্যাকটা প্লে করল। এটা হলঘরের কাঠের সিঁড়িতে ওর নিজের হাঁটার ফলি। স্ক্রিনে টাইম লাইনটা এগোতে শুরু করল। সায়নের কানে ভেসে আসছে ওর নিজের ভারী জুতোর শব্দ। সায়ন চোখ বন্ধ করে শুনছে। ঘরের ন্যাচারাল রিভার্ব শব্দটাকে একটা অদ্ভুত অলৌকিক মাত্রা দিয়েছে। কিন্তু দশ সেকেন্ড শোনার পর সায়নের ভুরুটা হঠাৎ কুঁচকে গেল। সে চোখ খুলে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাল। ওয়েব ফর্মে একটা অদ্ভুত অসঙ্গতি দেখা যাচ্ছে। ওর নিজের হাঁটার যে পিক বা উঁচু গ্রাফগুলো তৈরি হয়েছে, তার ঠিক পেছনেই প্রায় গায়ে গায়ে লেগে থাকা আর একটা খুব ছোট অস্পষ্ট ওয়েব ফর্ম দেখা যাচ্ছে। সায়ন ট্র্যাকটা পজ করল।
কি হলো এটা?
একটু রিওয়াইন্ড করে আবার প্লে করল। ভলিউমটা আর একটু বাড়িয়ে দিল। এবার সে স্পষ্ট শুনতে পেল। আর শোনার সঙ্গে সঙ্গেই সায়নের মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। এই দ্বিতীয় শব্দটা কোনো প্রতিধ্বনি নয়, এই শব্দটার চরিত্র সম্পূর্ণ আলাদা। যেন কেউ খালি পায়ে খুব ভারী কোনো শরীর নিয়ে পা ঘষে ঘষে হাঁটছে। পা ফেলার মধ্যে একটা অদ্ভুত ক্লান্তি আছে। সায়ন দ্রুত কিবোর্ডে হাত চালাল ও অডিও সফটওয়্যারের সাহায্যে নিজের জুতোর শব্দের ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিল। এবার শুধু ব্যাকগ্রাউন্ডের ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করল। ও শুনতে চাইছে ওর নিজের হাঁটার শব্দের আড়ালে আসলে কি লুকিয়ে আছে। সায়ন আবার প্লে করল। ওর নিজের হাঁটার শব্দটা এখন অনেক চাপা, কিন্তু সেই ঘষে ঘষে হাঁটার শব্দটা হেডফোনে একদম স্পষ্ট। সায়ন বুঝতে পারল ও যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন ওর ঠিক এক কি দুধাপ পিছনে ওর সঙ্গে সম্পূর্ণ তাল মিলিয়ে অন্য কেউ বা অন্য কিছু ওই সিঁড়ি দিয়েই উঠছিল। এই জন্যই খালি কানে সায়ন রেকর্ডিং এর সময় কিছু বুঝতে পারেনি, কারণ ওর নিজের হাঁটার শব্দের আড়ালে সেই দ্বিতীয় শব্দটা লুকিয়েছিল। কিন্তু তার সেন্সিটিভ মাইক্রোফোন ঠিকই সেই দ্বিতীয় অস্তিত্বের শব্দটাকে ক্যাপচার করে ফেলেছে। সায়ন দম আটকে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঘরের হাওয়াটা হঠাৎ করে বড্ড ঠান্ডা আর ভারী মনে হতে লাগল।
মনে হচ্ছে কোন একটা গ্লিচ হচ্ছে।
সায়ন নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করল। সায়ন দ্রুত অন্য ট্র্যাকগুলো ওপেন করল। বাগানে শুকনো পাতার উপর হাঁটা ট্র্যাকটা, সায়নের জুতোর তলায় শুকনো পাতা ভাঙার স্পষ্ট শব্দ, আর তার ঠিক পিছনে সায়নের মনে হল ওর হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। এই শব্দটা কাঠের সিঁড়ির শব্দের চেয়ে আলাদা, কারণ সারফেসটা আলাদা। বাগানে শুকনো পাতার উপর দিয়ে কেউ পা ঘষে ঘষে হাঁটলে ঠিক যেমন আওয়াজ হবার কথা, এটাও ঠিক তেমন। অর্থাৎ শুধু হল ঘরে নয়, ও যখন বাগানে একা একা হেঁটে ফলি রেকর্ড করছিল, তখনও সেই অদৃশ্য অস্তিত্বটা ওর ঠিক পিছনেই হাঁটছিল। সায়ন হেডফোন খুলে এক ঝটকায় বিছানার উপর সেটা ছুঁড়ে ফেলল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ঘরের কোণে জ্বলতে থাকা মৃদু হলদে আলোটা ভোল্টেজের তারতম্যের কারণে কেঁপে কেঁপে উঠছে, আর তার ফলে ঘরের ভেতরের আসবাবপত্রের ছায়াগুলো যেন দেওয়াল জুড়ে অলৌকিক এক নৃত্য শুরু করেছে।
কে কে ওখানে?
সায়ন নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল। পুরো বাড়িটা নিস্তব্ধ। সায়নের কথার কোনো উত্তর এলো না, শুধু ওর নিজের কথার প্রতিধ্বনিটা ফাঁকা হল ঘরে কিছুক্ষণ গম গম করে মিলিয়ে গেল। সায়ন বিছানা থেকে নামল। ওর যুক্তিবাদী মন এখনো হার মানতে রাজি নয়। ও প্রমাণ করতে চায় যে এটা ওর মনের ভুল, অথবা ওর দামি ইকুইপমেন্টের কোনো অকল্পনীয় যান্ত্রিক ত্রুটি। ও নিজের পা দুটো শক্ত করে মেঝের উপর রাখল। তারপর দৃঢ়ভাবে, অত্যন্ত সতর্কভাবে এক পা সামনে এগোল। ওর খালি পায়ের শব্দ মেঝেতে শোনা গেল স্পষ্ট। সায়ন কান খাড়া করে দাঁড়িয়ে রইল। নিস্তব্ধতা, আর কোনো শব্দ নেই। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সব ওর মনের ভুল। অডিও ফাইলে নিশ্চয়ই কোনো ডিস্টরশন হয়েছিল। সায়ন ঠিক করল সে আবার বিছানায় গিয়ে বসবে, কিন্তু যেই সে পিছন ঘুরেছে ঠিক সেই মুহূর্তে দুর্বল আলোটা দেহ রাখল। আর সঙ্গে সঙ্গেই ওর কানের খুব কাছে, ঠিক কাঁধের পেছন থেকে একটা খুব অস্পষ্ট শব্দ ভেসে এলো। সায়ন ছিটকে কয়েক পা পিছিয়ে গেল। ওর চোখ দুটো বিস্ফারিত। স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একজন বা কিছু একটা ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। সায়ন কাঁপা কাঁপা হাতে তার মোবাইলটা তুলে নিয়ে ফ্ল্যাশলাইটটা অন করল। ঘরের চারদিকে আলোটা ঘোরালো, কেউ নেই। আলমারির পাশে, ড্রেসিং টেবিলের পেছনে, খাটের নিচে, কোথাও কেউ নেই। সায়ন আবার একবার এগোল। সঙ্গে সঙ্গে আবার সেই শব্দ।
কে কে?
ওর গলাটা অজান্তেই কেঁপে গেল। কোনো উত্তর এলো না। সায়ন দৌড়ে গিয়ে ঘরের দরজাটা খোলার চেষ্টা করল। ওর মনে হলো এখনই এই বাড়ি ছেড়ে ওর বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সদর দরজার ভারী খিলটা খোলার আগেই ও থমকে দাঁড়াল। বাইরে এখন নিকষ অন্ধকার। গ্রামে সাধারণত রাতে কেউ বাড়ির বাইরে বেরোয় না। আর এই বিশাল নির্জন এলাকায় ও যাবেই বা কোথায়? সায়ন দরজায় হেলান দিয়ে বসে পড়ল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগল। কিছুক্ষণ পর নিজের সবটুকু সাহস একত্রিত করে সে বিছানায় ছুটে গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। শুধু চোখ বন্ধ করে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে। কাল সকালেই ও ভৈরবকে ডেকে এই অভিশপ্ত বাড়ি থেকে চিরকালের মতো বিদায় নেবে। সায়ন চোখ বন্ধ করে শুয়ে আছে। চারপাশের নিস্তব্ধতাটা এখন আর ওর কাছে শান্তিদায়ক মনে হচ্ছে না। এই নিস্তব্ধতা এখন একটা প্রাণঘাতী ফাঁদের মতো মনে হচ্ছে। হঠাৎ সেই চরম নৈঃশব্দের মধ্যে সায়নের কানের খুব কাছে প্রায় ফিসফিস করে কেউ একজন একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাসের ঝাপটা তার ঘাড়ের কাছে এসে লাগল। সায়ন বুঝতে পারল সে একা নয়। ওর বিছানায় ঠিক ওর পেছনে কিছু একটা শুয়ে আছে, যেটা এতক্ষণ ওরই হাঁটার অনুকরণ করছিল। সায়ন ভয়ে চোখ খুলতে পারল না। সে শুধু অনুভব করল ওর নিজের শরীরের ওজনের পাশে বিছানার গদিটা সামান্য একটু বসে গেল, যেন একটা ভারী অদৃশ্য শরীর ওর ঠিক পাশেই জায়গা করে নিচ্ছে। সকাল 9টা নাগাদ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হল। সায়ন গিয়ে দরজা খুলল। ভৈরব দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট পুঁটলি আর একটা ফ্লাস্ক।
ও কাকা, আসো।
প্রণাম বাবু। আপনার মুখ চোখ এমন বসে গেছে কেন? রেতে ভালো ঘুম হয়নি নাকি?
না না ভৈরব কাকা, ঘুম ঠিকই হয়েছে। আসলে কাল রাতে অনেকক্ষণ ল্যাপটপে কাজ করছিলাম, তো তাই চোখের তলায় হয়তো একটু কালি পড়ে গেছে। আপনি ভিতরে আসুন।
ভৈরব ফ্লাস্কটা টেবিলের উপর রাখল।
এর মধ্যে চা আছে, গিন্নি করে পাইতে দিল, আপনি খেয়ে নেন, ততক্ষণে আমি জল খাবার বাইনে দিচ্ছি।
আচ্ছা, থ্যাংক ইউ ভৈরব কাকা, এই চাটার খুবই দরকার ছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব।
কি কথা বাবু?
আচ্ছা, এই বাড়িতে মানে আমি কাল থেকে দেখছি এই বাড়ির কোনো ঘরেই একটাও আয়না নেই, বাথরুমে, ড্রেসিং টেবিলে, আলমারিতে, কোথাও না। দাদু কি আয়না ব্যবহার করতেন না?
আইগা, আপনি ঠিকই ধরেছেন, এ বাড়িতে কোনো আয়না নাই। কথা, একবার নিজে হাতে সব কটা আয়না ভেঙে মাটিতে পুঁতে দিয়েছিলেন।
পুঁতে দিয়েছিলেন কেন?
আমি তো আর সেভাবে সব কিছু জানি নাই বাবু। তবে সেবার কি একটা হয়েছিল কর্তার, সেবারে উনি টানা দুদিন বাড়ির দরজা খোলেন নাই। আমি রোজই খাবার দিতে এসে বাইরে থেকে অনেক ডাকাডাকি করে দিচ্ছি, কোনো সারা শব্দ পাই নাই। তারপর সেই রকমই খাবার দিতে আইসে একদিন হঠাৎ শুনি প্রচন্ড ভাঙচুরের আওয়াজ। আমি মোড়ল মশাইদের নিয়ে ছুটে আসি, পেছনের পাঁচের ডিম ওই ভেতরে ঢুকে দেখি কথা নিজের ঘরে খাটের উপর উবু হয়ে বসে পাগল পাড়া দুইটেন। ঘরে কোনো আয়না নাই, উনার হাত পা কেটেছে রক্তা রক্তি কাণ্ড, কিন্তু সেদিকে কোনো হুঁশ নাই। চোখ দুইটা জবার মতো লাল।
তারপর
আর কি, আমরা আটকাইতে গেলে উনি পাগলের মতো চিৎকার করে বলেছিলেন, ওরা দেখছে, ওরা দেখছে, ওরা দেখছে, ওরা আয়নার ভেতর থেকে খবর দেখছে, সব ওদের ওদের চোখগুলো উপরে ফেলতে হবে, ওদের চোখগুলো উপরে ফেলতে হবে, ওরা আয়নার ভেতর থেকে সব দেখছে। আমি পরে একদিন কর্তারে জিজ্ঞেস করেছিলাম যে আয়না গুলার কোথায়, কর্তা বললেন আয়না নাকি অন্য জগতের দরজা, ওদিক থেকে নাকি কারা যেন এদিকে উঁকি মারে, তাই তিনি এই বাড়ির সব আয়না ভাঙে মাটিতে পইতে দিতেন। যাই হোক বাবু, আপনি এসব নিয়ে বেশি ভাববেন না, এই বাড়ির আর কর্তার এমন অনেক গপ্প আছে, জল খাবারটা খেয়ে নিন, আমি দুপুরের দিকে আইসে আপনার স্নান খাবার জল তুলে দিয়ে যাব।
ভৈরব চলে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইল সায়ন। তারপর ভাবল, সারাক্ষণ এই বদ্ধ গুমোট ঘরের ভেতর বসে না থেকে একটু বাইরের বাগানে গিয়ে হাঁটাচলা করা দরকার, একটু ফ্রেশ হাওয়া গায়ে লাগলে হয়তো মাথার এই ভারী ভাবটা কাটবে। সে খিড়কির দরজা খুলে বাইরের রোদে এসে দাঁড়াল। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো রোদ। বাড়ির পিছনের বাগানটা বেশ বড় বড় কয়েকটা মরা নারকেল গাছ আর আগাছায় ভর্তি। সায়ন একটা লম্বা হাই তুলে দুহাত মাথার উপর দিকে তুলে আর মোড়া ভাঙল। আর ঠিক সেই মুহূর্তেই প্রথম অসঙ্গতিটা ওর চোখে পড়ল। ওর ঠিক ডান দিকে মাটির ওপর ওর নিজের ছায়াটা পড়েছে। সেটা অবশ্য খুবই স্বাভাবিক, এই চড়া রোদে যেমন তীক্ষ্ণ আর স্পষ্ট ছায়া পড়ার কথা ঠিক তেমনই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সায়ন যখন আড়মোড়া ভাঙার পর ওর দু হাত নিচে নামিয়ে আনল, ওর ছায়াটা তখনও হাত দুটো ওপর দিকে তুলে দাঁড়িয়ে আছে। সায়ন থমকে গেল, ওর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বিস্ফারিত দৃষ্টিতে ছায়াটার দিকে তাকিয়ে রইল। এবার ছায়াটার হাত দুটো আস্তে আস্তে নিচে নামল।
অসম্ভব, অসম্ভব!
সায়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ওর মনে হল পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। এটা কি করে হতে পারে? সায়ন আর এক মুহূর্ত বাইরে দাঁড়াল না, দৌড়ে বাড়ির ভেতর ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে পিঠ দিয়ে দরজাটা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। বুকের ভেতর যেন এমন কালবৈশাখী উঠেছে যে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। ওর বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, যুক্তিবাদী মন, শহরের সেই আধুনিকতার অহংকার, সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দাদু হয়তো সত্যিই মানসিক ভারসাম্যহীন ছিলেন না, হয়তো উনি আয়না ভেঙেছিলেন কারণ উনি নিজের অভিশপ্ত ছায়া বা প্রতিবিম্বকে আয়নার ভেতর দিয়ে দেখতে পেতেন। এমন এক প্রতিবিম্ব যার উপর তাঁর নিজের শরীরের কোনো অধিকার নেই। সূর্যের আলো কমে আসার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের ছায়াগুলো লম্বা হতে শুরু করেছে। সায়নের মনে হতে লাগল, ওর শরীর থেকে যে ছায়াটা মেঝেতে গিয়ে পড়ছে সেটা যেন একটা আঠালো ভারী পদার্থের মতো ওকে মেঝের সঙ্গে আটকে রাখছে। হাঁটতে গেলে মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে ওর পা দুটো টেনে ধরেছে। বিকেল থেকেই লোডশেডিং। সায়ন ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখল। ভৈরব বিকেলে এসে হ্যারিকেনটা দিয়ে গিয়েছিল। সায়ন ভৈরবকে কিছু বলেনি, তাছাড়া কি বা বলবে ও, সবাই ওকে ওর দাদুর মতোই পাগল ভাববে। রাতের অন্ধকার যত গভীর হতে লাগলো, সায়নের মনের ভেতর বাসা বাঁধতে থাকা ভয়ের আকারটাও ততই বড় হতে শুরু করল। আলো না থাকলে ছায়া থাকে না, তাই অন্ধকারই এখন ওর সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু একই সঙ্গে অন্ধকার মানেই অজানা, আর অজানা মানেই আতঙ্ক। রাত ১২টা কি একটা হবে, চারপাশে একটা নিশ্চিদ্র জমাট নিস্তব্ধতা। সায়ন বিছানায় চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো খোলা। হ্যারিকেনের আলোতে ওর শরীরের একটা অস্পষ্ট ছায়া পাশের দেওয়ালটায় গিয়ে পড়েছে। ক্লান্তি আর মানসিক চাপের কারণে সায়নের চোখের পাতা একটু একটু করে ভারী হয়ে আসছিল। ও একটা আধো ঘুম আধো জাগরণের ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। হঠাৎ সায়নের মনে হল দেওয়ালের উপর পড়া ওর ছায়াটা যেন একটু কাঁপল। সায়ন চোখ দুটো একটু বড় বড় করে তাকাল। না, ও নিজে এতটুকুও নড়েনি। ওর শরীর বিছানায় পাথরের মতো স্থির হয়ে পড়ে আছে, কিন্তু দেওয়ালের ছায়াটা নড়ছে। খুব ধীরে অত্যন্ত সন্তর্পণে দেওয়ালের গায়ে লেপ্টে থাকা সেই কালো আবছা আকৃতিটা যেন একটা নিজস্ব প্রাণ পেয়ে সজীব হয়ে উঠছে। সায়ন আতঙ্কে জমে গেল। ওর গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হল না। ছায়াটা এবার আস্তে আস্তে দেওয়ালের গা বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। সায়ন স্পষ্ট দেখল ওর নিজের অবয়ব, ওর মাথার আকার, ওর কাঁধের গড়ন সবটাই ওই ছায়াটার মধ্যে আছে। কিন্তু সেটা এখন আর ওর শরীরের সঙ্গে যুক্ত নেই, সেটা ওর শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন সত্তা হিসেবে ঘরের দেওয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ছায়াটা দেওয়াল বেয়ে উঠে সিলিংয়ে গিয়ে পৌঁছল। তারপর একটা মাকড়সার মতো উল্টো হয়ে সিলিংয়ের এদিক ওদিক ঘুরতে লাগল। সায়ন বিছানায় শুয়ে শ্বাস আটকে সেই দৃশ্য দেখছে। ওর নিজের শরীরের ছায়া ওর মাথার ওপর দিয়ে একটা জ্যান্ত কালো পিশাচের মতো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ছায়াটা সিলিং বেয়ে সায়নের ঠিক ওপরে এসে থামল। সায়নের মনে হল ছায়াটার যদিও কোনো চোখ নেই, কিন্তু সেই ঘন মিশমিশে অন্ধকারের ভেতর থেকে দুটো অদৃশ্য ভয়ঙ্কর চোখ ওর দিকেই তাকিয়ে আছে। ছায়াটা যেন ওকে পর্যবেক্ষণ করছে, ওকে মেপে নিচ্ছে। এরপর সেটা আস্তে আস্তে সিলিং থেকে নিচের দিকে নামতে শুরু করল। দেওয়াল বেয়ে নয়, শূন্যে ভর করে একটা কালো ধোঁয়ার মতো। সেটা ক্রমশ সায়নের মুখের কাছে নেমে আসতে লাগল। সায়ন নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে নিজের শরীরের অবশ ভাবটা কাটানোর চেষ্টা করল। ও হাত পা নাড়ার চেষ্টা করল, কিন্তু পারল না। ছায়াটা এখন ওর মুখের ঠিক কয়েক ইঞ্চি উপরে। সায়ন সেই অন্ধকারের একটা চরম হিম শীতল স্পর্শ নিজের গালের উপর অনুভব করতে পারল। একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ ওর নাক দিয়ে ঢুকতে শুরু করল। যেন অনেক দিনের পুরনো কোনো বদ্ধ ঘরের গুমোট গন্ধ। সারাটা ওর গানের কাছে এসে একটা শব্দ করল, ঠিক কাল রাতের মতো সেই ফিসফিসানি, কিন্তু এবার তার মধ্যে একটা শব্দ বন্ধ লুকিয়েছিল। শাইনের মস্তিষ্কের ভেতর যেন একটা বিস্ফোরণ ঘটল ও শরীরের সমস্ত স্নায়ুকে এক জায়গায় করে প্রবল আক্রোশে একটা বিরাট চিৎকার করে উঠল। চিৎকার করার সঙ্গে সঙ্গে ওর শরীরের অবস ভাবটা এক ঝটকায় কেটে গেল। ও লাফিয়ে বিছানা থেকে উঠে বসল। হ্যারিকেনের আলোটা একটু কেঁপে উঠল। সায়ন হাঁপাতে হাঁপাতে ঘরের চারদিকে তাকাল, কোথাও কিচ্ছু নেই। দেওয়ালের গায়ে ওর নিজের ছায়াটা ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে ওর শরীরের সঙ্গে যুক্ত হয়ে পড়ে আছে। তাহলে কি ও স্বপ্ন দেখছিল? পুরোটাই কি ওর হ্যালুসিনেশন? সায়ন থরথর করে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিল। ওর সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, গলার ভেতরটা শুকিয়ে কাঠ। সে খাটের পাশে রাখা জলের বোতলটা তুলে নিয়ে ঢকঢক করে কিছুটা জল খেল। সায়ন বুঝতে পারল, ও যদি আর একটা দিনও এই বাড়িতে থাকে তাহলে এই ছায়াটা পুরোপুরি ওর নিয়ন্ত্রণ কেড়ে নেবে। ওকে কাল সকালেই এই অভিশপ্ত বাড়ি, এই কুশবনি গ্রাম ছেড়ে পালাতে হবে। বাকি রাতটা সায়ন ঘরের এক কোণে হাঁটু মুড়ে বসে কাটাল। ওর দৃষ্টি নিবদ্ধ ছিল নিজেরই ছায়ার উপর। ও এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল না।
ঘুমলে চলবে না,
সায়ন জানে। ঘুমিয়ে পড়লে ওই ছায়াটা আবার ওর শরীর থেকে আলাদা হয়ে যাবে। আর কে জানে, পরের বার হয়তো সেটা শুধু সিলিংয়ে ঘুরে বেড়াবে না, হয়তো সেটা ওর শরীরের দখল নেওয়ার চেষ্টা করবে। সকাল সাতটা নাগাদ সদর দরজায় একটা ভারী কড়া নাড়ার শব্দ হল। সায়ন প্রায় ছুটে গিয়ে কাঠের বিশাল খিলটা সরাল। বাইরে দাঁড়িয়ে আছে ভৈরব। আকাশের দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আজ মনে হচ্ছে বাজারের দিকে যাওয়া হবে না, আকাশের গতি বড্ড খারাপ।
ভৈরব কাকা, আমাকে এখনই স্টেশনে নিয়ে চলুন, এখনই, আমার কাজ শেষ, আমাকে আমাকে কলকাতায় ফিরতে হবে এখনই। ভৈরব কাকা আমাকে স্টেশনে।
ভৈরব অবাক হয়ে সায়নের মুখের দিকে তাকাল। সায়নের চোখের নিচে গভীর কালি, উস্কো খুস্কো চুল আর চোখের দৃষ্টিতে এক বুনো অপ্রকৃতিস্থ আতঙ্ক।
আজকাল আপনার তো আজ উকিল বাবুর সঙ্গে দেখা করার কথা, তাছাড়া আপনি আকাশের এই অবস্থাটাও একবার ভাইবে দেখেন। চতুর্থ মাসের শেষ, এটা কাল বসে কি সময়, আর সকাল থেকে হাওয়াটা কেমন যেন গুমোট মাইরে আছে, যখন তখন ঝড় জল নামতে পারে। এই অবস্থায় ওই কাঁচা মাটি রাস্তা ধরে টিউশনে যাওয়াটা কি ঠিক হবে?
আমি ওসব কিছু শুনতে চাই না ভৈরব কাকা। যতই ঝড় আসুক, যতই বৃষ্টি হোক, আমাকে আজই এই গ্রাম ছাড়তেই হবে। আমাকে শুধু আপনি পুরুলিয়া স্টেশনে পৌঁছে দিন প্লিজ।
ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত জেদ করছেন তখন আর কি বলি। আপনি ব্যাগ গুটিয়ে তৈরি হয়ে নেন, আমি উকিল বাবুর বাড়ি থেকে গাড়িটা গেটের সামনে নিয়ে আসছি।
হ্যাঁ হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি নিয়ে আসুন।
ব্যাগ গুছিয়ে বাইরে বেরোতেই এক ঝলক দমকা ঠান্ডা হাওয়া সায়নের চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। হাওয়ার মধ্যে ধুলো আর শুকনো পাতার টুকরো উড়ছে। আকাশটা ক্রমশ আরো কালো হয়ে আসছে। দূরে দিগন্তের কাছে মেঘের রংটা কেমন যেন কালচে সবুজ। সায়ন গাড়ির সামনের সিটে গিয়ে বসল।
চলুন 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 প্লিজ চলুন।
ভৈরব ইঞ্জিন স্টার্ট দিল।
বাউ, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো?
ভৈরব স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল। রাস্তার দুপাশের গাছগুলো ঝোড়ো হাওয়ায় পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছে।
কি বলুন বলুন।
কাল রেতে কি আপনি কর্তার ঘরের দিক থেকে কোনো আওয়াজ পেয়েছিলেন নাকি অন্য কিছু দেখেছেন?
ভৈরবের গলায় একটা চাপা কৌতূহল। সায়ন এক মুহূর্ত চুপ করে রইল। কি বলবে ও? ও যদি বলে ওর নিজের ছায়া ওর গলা টিপে ধরার চেষ্টা করেছে, লোকটা কি আদৌ বিশ্বাস করবে? শহুরে শিক্ষিত সাউন্ড ইঞ্জিনিয়ারের মুখে ভূতের গল্প শুনলে মানুষ তো হাসবেই। সায়ন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলল,
না মানে তেমন কিছু না ভৈরব কাকা, আসলে বাড়িটার পরিবেশটা এত গুমোট আর একা থাকতে থাকতে আমার কেমন যেন সাফোকেশন হচ্ছিল। তাছাড়া আমার কাজও মিটে গেছে, তাই ভাবলাম অকারণে এখানে থেকে কি হবে। তাই
শহরের মানুষ আপনারা প্রকৃতির এই আদিম রূপ, আপনাদের সহ্য হবে কেন? তবে ওই বাড়িটার একটা নিজস্ব শক্তি আছে বাউ। কথা বলতে বাড়ি নাকি মানসিক শরীরের মতো, তারও শ্বাস প্রশ্বাস আছে, স্মৃতি আছে, হিংসায় আছে। আপনারা যারা বিজ্ঞান বলেন তার বাইরেও যে একটা বিরাট জগৎ আছে সেটা আমরা এই জঙ্গলে থাকতে থাকতে বুঝে গেছি। এখানে নিজের ছায়ারেও বিশ্বাস নাই বাউ।
রাইট।
সায়নের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। লোকটা কি কিছু জানে নাকি এটা নেহাতি একটা কথার কথা? হঠাৎ চারপাশটা যেন এক লহমায় আরো অন্ধকার হয়ে গেল। সকাল 9টা বাজলেও মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হল প্রকৃতির আদিম তাণ্ডব। প্রথমে বৃষ্টির কয়েক বড় বড় ফোঁটা গাড়ির কাচের উপর সজোরে আছড়ে পড়ল। তারপরই এক ঝটকায় যেন আকাশের বুক চিরে দেখা গেল বিদ্যুতের আঁকিবুকি। কান ফাটানো এক বাজ পড়ার শব্দের সঙ্গেই শুরু হল মুষলধারে বৃষ্টি।
বাবু, অবস্থা তো সুবিধে নয়, রাস্তায় কাদা হয়ে যাচ্ছে, চাকা তো বইছে গেলে আর রক্ষে থাকবে নাই।
না না, আপনি চালাতে থাকুন ভৈরব কাকা, থামবেন না, যেভাবেই হোক আমাদের স্টেশনে পৌঁছতে হবে।
গাড়িটা মাতালের মতো এদিক ওদিক দুলতে দুলতে এগোতে লাগল। লাল মোরামের রাস্তা নিমেষের মধ্যে এক চটচটে পিচ্ছিল কাদার নদীতে পরিণত হয়েছে। পুরনো গাড়ির ওয়াইপারগুলো পাগলের মতো কাজ পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির তোড় এত বেশি যে সামনের 10 হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রকৃতির এই অসীম আদিম শক্তির সামনে মানুষ বড় অসহায়। হঠাৎ সামনের দিক থেকে একটা প্রচণ্ড মর্মর শব্দ ভেসে এলো। শব্দটা বৃষ্টির আওয়াজকেও ছাপিয়ে গেল। ভৈরব সজোরে ব্রেক কষল। কাদার ওপর দিয়ে গাড়িটা পিছলে গিয়ে রাস্তা থেকে কিছুটা নিচে নেমে একটা হ্যাচকা টান মেরে থেমে গেল।
কি হলো?
ভৈরব কিছু না বলে সামনের দিকে আঙুল দিয়ে দেখালো। সায়ন গাড়ির ঘোলাটে কাচের ভেতর দিয়ে যা দেখল তাতে ওর শিরদাঁড়া বেয়ে আবার সেই পুরনো ঠান্ডা স্রোতটা নেমে গেল। রাস্তার ঠিক মাঝখানে ওদের গাড়ি থেকে মেরে কেটে 20 হাত দূরে একটা বিশাল বহু পুরনো শিমুল গাছ উপড়ে পড়ে আছে। গাছটার শেকড়গুলো মাটি থেকে এমনভাবে বেরিয়ে আছে যেন কোনো রাক্ষসের এবড়ো খেবড়ো দাঁত। গাছটা পুরো রাস্তাটাকে আড়াআড়িভাবে আটকে দিয়েছে।
সর্বনাশ হয়েছে বাবু, এ গাছ সরানোর ক্ষমতা এখন কারোর নাই। ঝড় বাদলা থাইলে গেরাম থেকে লোক ডাইকে এনে গাছ কাটতে অন্তত 2 দিন লাগবে।
সায়ন স্তব্ধ হয়ে বসে রইল। ওর মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। সামনে বন্ধ রাস্তা, চারদিকে প্রলয়ঙ্করী ঝড় আর পেছনে ফেলে আসা সেই অভিশপ্ত বাড়ি। প্রকৃতি যেন ওর সঙ্গে একটা নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।
তাহলে এখন উপায়
একটাই, আমাদের ফিরে যাইতে হবে। এই জঙ্গলে রাস্তায় গাড়ির ভিতর বসে থাকলে বুনো হাতির ভয় আছে। তাছাড়া এই রাস্তা এখনই ঠিক তো হওয়ার কোনো প্রশ্নই নাই।
ভৈরব অনেক কসরত করে গাড়ির চাকা কাদায় কয়েকবার ঘুরপাক খাওয়ার পর গাড়িটাকে ঘোরাতে সক্ষম হল। ফেরার রাস্তাটা এখন আরো ভয়াবহ। সায়ন জানলার বাইরে তাকিয়ে দেখল ঝড়ের ইন্ধনে প্রকৃতি যেন তার রুদ্র মূর্তি ধারণ করেছে। বিদ্যুতের প্রতিটা ঝলকানিতে চারপাশটা একটা ভৌতিক নীলচে আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে, আর পরক্ষণে আবার জমাট অন্ধকার। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা আবার এসে দাঁড়াল সেই জং ধরা লোহার গেটের সামনে। বাড়িটাকে এখন দুর্যোগের পটভূমিতে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অভিশপ্ত দেখাচ্ছে। যেন বাড়িটা একটা অতিকায় কালো মাকড়সা যে তার শিকারকে আবার নিজের জালের দিকে ফিরে আসতে দেখে নীরব উল্লাসে হাসছে। সায়ন আর ভৈরব এক প্রকার দৌড়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে বাড়ির বিশাল বারান্দায় উঠে এলো। দুজনেই ততক্ষণে সম্পূর্ণ ভিজে গেছে।
বাউ, আমি আর দাঁড়াইতে পারতেছি না। আমার নিজের মাটির বাড়ি, চালের টিনগুলো দড়ি দিয়ে না বাজলে সব উড়ে যাবে। আপনি ভেতরে গিয়ে খিল তুলে দেন, আজ বোধহয় আর আমার আশা হবে নাই। ভাড়ারে যা চাল জাল আছে আপনি রাতে একটু কষ্ট করে ফুটিয়ে দেবেন। ঝড় থামলে কাল সকালেই আমি চলে আসব।
সায়ন কিছু বলার আগেই ভৈরব আবার সেই বৃষ্টির মধ্যেই দৌড় লাগালো। কয়েক মুহূর্তের মধ্যে ঝড়ের ঝাপটায় তার গাড়ির অবয়বটা কুয়াশার মতো মিলিয়ে গেল। সায়ন একা দাঁড়িয়ে রইল বিশাল হল ঘরের মাঝখানে। সদর দরজাটা ও ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। বাইরে ঝড়ের গর্জন আর ভেতরে এক মৃত্যু শীতল নিস্তব্ধতা, এই দুটো সম্পূর্ণ বিপরীত আবহাওয়ার মাঝখানে দাঁড়িয়ে সায়নের হঠাৎ মনে হল ওর ভয়টা এবার একটা মরিয়ার রাগে পরিণত হচ্ছে। মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন পালানোর আর কোনো রাস্তা থাকে না, তখন তার ভেতরের পশুটার লড়াই করার আদিম প্রবৃত্তি আবার জেগে ওঠে। সায়ন বুঝতে পারল, ও যদি শুধু ভয়ে গুটিয়ে থাকে তাহলে এই বাড়িটা ওকে তিলে তিলে শেষ করে দেবে। ওকে বাঁচতে হলে এর শেষ দেখতে হবে।
এই বাড়ির একটা ইতিহাস আছে, দাদু নিশ্চয়ই এমন কিছু জানতেন যা এই পরিস্থিতির চাবিকাঠি হতে পারে। দাদু বাড়ির সমস্ত আয়না ভেঙেছিলেন, কিন্তু কেন? নিজের প্রতিবিম্বের ভয়ে। ছায়াও তো এক প্রকার প্রতিবিম্বই।
সায়ন ওর ব্যাগ থেকে এলইডি টর্চটা বের করল। ভগ্ন প্রায় একটা বাড়িতে থাকতে আসছে শুনে ওর সহকারী রিয়াই একটা জোরালো টর্চ আনার পরামর্শ দিয়েছিল তাকে। টর্চের হলদে আলোয় অন্ধকারটা কিছুটা পিছু হটল। ও ঠিক করল আজ এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি ধুলোয় ঢাকা ড্রর ও তন্ন তন্ন করে খুঁজবে। ওকে জানতেই হবে এই বাড়ির আসল রহস্য কি। প্রথমেই সে গেল লাইব্রেরি ঘরটায়। কাল দিনের বেলা সে এখানে এসেছিল, কিন্তু সেভাবে কিছু ঘাঁটাঘাঁটি করেনি। বইয়ের তাকগুলো ছাদ পর্যন্ত উঁচু। ধুলো আর পুরনো কাগজের গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর। টর্চের আলো ফেলে ফেলে সে বইয়ের নামগুলো পড়তে শুরু করল। বেশিরভাগই পুরনো দিনের সাহিত্য, কিছু দর্শনের বই আর ধর্ম এবং আধ্যাত্মিকতা সংক্রান্ত বইপত্র। সায়ন এবার দাদুর পড়ার টেবিলের নিচের দিকে ড্রয়ারগুলো খুলতে শুরু করল। প্রথম কয়েকটা ড্রয়ারে পুরনো রশিদ, জমির দলিল, পেন আর দোয়াত ছাড়া কিছু নেই। কিন্তু একদম নিচের ড্রয়ারটা টানতে যেতেই সেটা আটকে গেল। ভেতরে কিছু একটা আটকে আছে। সায়ন টর্চটা মুখে কামড়ে ধরে দুহাত দিয়ে জোর করে ড্রয়ারটা টানল। একটা মর্মর শব্দ করে ড্রয়ারটা খুলে বেরিয়ে এলো। ভেতরে একটা চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরি। সায়ন ডায়েরিটা হাতে তুলে নিল। মলাটের ওপর লেখা,
হরিনাথ মুখার্জি, দাদু।
সায়নের হাত কাঁপছে, সে দ্রুত পাতা উল্টাতে লাগল। ডায়েরির বেশিরভাগ পাতাই বিভিন্ন হিসেব নিকেশ আর রোজকার দিনলিপিতে ভর্তি, কিন্তু শেষের দিকের কয়েকটা পাতা অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন আর আঁকি বুকিতে ভরা। তার মধ্যে একটা পাতায় একটা বাড়ির নকশা আঁকা আছে। নকশাটা দেখে বুঝতে অসুবিধা হয় না যে এটা এই মুখার্জি বাড়িরই একতলার প্ল্যান। নকশায় হলঘর, লাইব্রেরি, বসার ঘর সব পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হলঘরের যে বড় কাঠের সিঁড়িটা দোতলায় উঠে গেছে, নকশায় সেই সিঁড়ির ঠিক নিচের অংশে একটা লাল কালির গোল দাগ দেওয়া আছে। আর দাগটার ভেতরে কালো রঙের কালিতে একটা চৌকো ঘর আঁকা। সায়ন থমকে গেল।
মাটির নিচে কোনো বেসমেন্ট আছে? ভৈরব তো কিছু বলল না, কি জানি, হয়তো ভৈরব জানে না। ও হ্যাঁ, রাইট রাইট, কাল সিঁড়ির উপর রেকর্ড করার সময় একটা হলো ড্যাম্পিং সাউন্ড পেয়েছিলাম। হ্যাঁ,
এই সাউন্ড সাধারণত ফাঁপা জায়গায় হয়। মাটির নিচে যদি কোনো ঘর থাকে তাহলে সিঁড়ির নিচের অংশটা ফাঁপা হওয়াই স্বাভাবিক। তখন অবশ্য এই সম্ভাবনার কথা মাথায় না আসায় সে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি। সায়ন ডায়েরিটা পকেটে ঢুকিয়ে দ্রুত গতিতে লাইব্রেরি থেকে বেরিয়ে হল ঘরে এলো। বাইরের ঝড়ের শব্দ এখন একটা একটানা গর্জনে পরিণত হয়েছে। মাঝে মাঝে বাজ পড়ার শব্দে পুরনো বাড়ির দেওয়ালগুলো কেঁপে উঠছে। সায়ন টর্চের আলোটা সোজা কাঠের সিঁড়িটার নিচে ফেলল। সিঁড়ির তলার অংশটা একটা অন্ধকার ত্রিকোণাকার জায়গা। সেখানে পুরনো কিছু ভাঙা চেয়ার আর কয়েকটা কাঠের প্যাকিং বাক্স দাঁই করে রাখা আছে। সায়ন এগিয়ে গিয়ে বাক্সগুলো সরাতে শুরু করল। বাক্সগুলো সরিয়ে ও সিঁড়ির নিচের মেঝের অংশটা পরিষ্কার করল। মেঝেটা মার্বেলের, এমনিতে খালি চোখে দেখে কিছু বোঝার উপায় নেই, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে সায়ন একটা অসঙ্গতি দেখতে পেল। মেঝের একটা নির্দিষ্ট জায়গায় মার্বেলের ছকটা ঠিক মিলছে না। একটা প্রায় দুফুট বাই দুফুট আকারের বর্গাকার মার্বেলের স্ল্যাব অন্য স্ল্যাবগুলোর চেয়ে সামান্য একটু উঁচু হয়ে আছে, আর তার চারপাশের খাঁজগুলোতে ময়লা জমে কালো হয়ে গেছে।
কিন্তু কি হলো?
সায়ন মেঝেতে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে ওর ফ্ল্যাটের চাবিটা বের করে সেটা ওই মার্বেলের খাঁজের ভেতর ঢুকিয়ে দিয়ে চাড় দেওয়ার চেষ্টা করল। প্রথম কয়েকবার কিছুই হলো না, পাথরটা যেন মেঝের সঙ্গে গিঁথে আছে। সায়ন দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত শরীরের ওজন দিয়ে চাবিটায় চাপ দিল। খুট করে একটা শব্দ হলো আর বর্গাকার পাথরটা আরো একটু ওপর দিকে উঠে এলো। সায়ন পাথরটা তলায় নিজের আঙুল ঢুকিয়ে প্রাণপণে টান মারল। একটা ভারী ঘোষ্টে যাওয়ার শব্দ করে পাথরটা এক পাশে সরে গেল, আর সঙ্গে সঙ্গে সায়নের নাকে এসে ধাক্কা মারল এক দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ। কর্পূর, ধূপ আর একটা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ মিলেমিশে একটা বমি উদ্রেককারী দুর্গন্ধ। সায়ন টর্চের আলোটা ওই ফাঁকা জায়গাটার ভেতর ফেলল। আলোটা একটা সরু চক্রাকার পাথরের সিঁড়ির ওপর গিয়ে পড়ল, যা অন্ধকারের বুক চিরে সোজা মাটির নিচে নেমে গেছে। সিঁড়ির ধাপগুলো স্যাঁতস্যাঁতে আর শ্যাওলা ধরা। ওর যুক্তিবাদী মস্তিষ্ক ওকে বারবার সতর্ক করছে,
যেও না সায়ন, নিচে যেও না।
ওই অন্ধকারে নির্ঘাত কোনো অজানা বিপদ ওত পেতে আছে।
খবরদার সায়ন, নিচে যেও না।
কিন্তু ওর মন এখন আর কোনো যুক্তি মানতে রাজি নয়। সায়ন খুব সাবধানে টর্চটা সামনের দিকে ধরে সিঁড়ির প্রথম ধাপে পা রাখল। সিঁড়ির পাথরগুলো পিচ্ছিল, তাই খুব সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। এক ধাপ, দু ধাপ, তিন ধাপ, ও যত নিচে নামতে লাগল বাইরের ঝড়ের শব্দ তত অস্পষ্ট হতে শুরু করল। মাটির নিচের এই জগতে বাইরের প্রকৃতির কোনো হুকুম চলে না। এখানকার নৈঃশব্দটা আরো বেশি নিরেট, আরো বেশি প্রাচীন। প্রায় কুড়ি ধাপ নামার পর সায়ন একটা সমান জায়গায় এসে দাঁড়াল। টর্চের আলোটা চারদিকে ঘুরিয়ে ও যা দেখল তাতে ওর নিঃশ্বাস কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। এটা একটা বিশাল বড় গম্বুজ আকৃতির পাতাল ঘর। দেওয়ালগুলো লাল ইটের, কিন্তু তাতে নোনা ধরে সাদাটে ছোপ পড়ে গেছে। ঘরের ছাদ থেকে পুরনো মাকড়সার জাল ঝুলছে, কিন্তু সায়নের সেদিকে দৃষ্টি নেই। ওর দৃষ্টি আটকে আছে ঘরের চারপাশ জুড়ে রাখা অসংখ্য বড় বড় কাঠামোর উপর। কাঠামোগুলোর প্রত্যেকটা কালো রঙের মোটা কাপড়ে ঢাকা। মানুষের সমান উঁচু আয়তাকার এই কাঠামোগুলো সারা ঘর জুড়ে যেন অতন্দ্র পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। সায়ন মন্ত্রমুগ্ধের মতো একটা কাঠামোর দিকে এগিয়ে গেল। ওর হাত কাঁপছে, ও কালো কাপড়টার এক কোণ ধরে একটা হ্যাঁচকা টান মারল। ধুলোর একটা মেঘ উড়িয়ে কাপড়টা মাটিতে খসে পড়ল। সঙ্গে সঙ্গে টর্চের আলোটা সরাসরি গিয়ে ধাক্কা খেল একটা বিশাল বেলজিয়াম কাচের আয়নার ওপর। আয়নার ফ্রেমে সুন্দর কারুকাজ করা। সায়ন আয়নার ভেতর নিজের ক্লান্ত বিধ্বস্ত মুখটা দেখতে পেল। ওর চোখের নিচে গভীর কালি, চোখে আতঙ্কের ছাপ। এবার তার চোখ পড়ল আয়নায় দেখা প্রতিবিম্বের ঠোঁটের দিকে। হঠাৎ সেই ঠোঁট দুটো চওড়া হয়ে ছড়িয়ে পড়ল মুখের দু প্রান্তে। অসংখ্য তীক্ষ্ণ সূচের মতো দাঁত উঁকি দিচ্ছে সেই ঠোঁটের ফাঁক দিয়ে। সায়ন ছিটকে পিছিয়ে এলো। ও বুঝতে পারল দাদু আয়নাগুলো ভেঙে ফেলেননি, উনি বাড়ির সমস্ত আয়নাগুলো খুলে এই মাটির নিচের গোপন ঘরে লুকিয়ে রেখেছিলেন। ঘরের মাঝখানে আলো ফেলতেই সায়ন আরেকটা জিনিস দেখতে পেল। ঘরের ঠিক মাঝখানে একটা ভারী কাঠের গোল টেবিল রাখা আছে। টেবিলের উপর রাখা আছে একটা পুরনো আমলের স্পুল টেপ রেকর্ডার। টেপ রেকর্ডারটা দুদিকে দুটো বড় বড় ফিতে জড়ানো চাকা। সায়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ডান হাতে তর্জনী দিয়ে টেপ রেকর্ডারের চওড়া প্লে বাটনটা টিপল। একটা ভোঁতা শব্দ করে স্পুল টেপের বাঁদিকে চাকাটা ঘুরতে শুরু করল। প্রথম কয়েক সেকেন্ড শুধু একটানা যান্ত্রিক হিস হিসে শব্দ, তারপর সেই নিস্তব্ধতা চিরে একটা গলা ভেসে এলো, একটা বয়স্ক ক্লান্ত কিন্তু রাশভারী গলা।
দাদু ভাই, তুই এসেছিস দাদু ভাই?
সায়ন চমকে উঠল, এটা কি দাদুর গলা? দাদু জানতেন যে ও আসবে? এই কিভাবে সম্ভব? টেপ থেকে আবার সেই ভারী ভাঙা ভাঙা গলা ভেসে এলো।
আমি জানি তুই চমকে উঠেছিস, ভাবছিস আমি কি করে জানলাম যে এই ঘরে আসবি, এই টেপটা বাজাবি। না, আমি কোনো জ্যোতিষী নই সায়ন, কিন্তু আমি রক্তের টান আর নিয়তির অদ্ভুত খেলায় বিশ্বাস করি। তোর বাবা আমার ছেলে আমাকে ভুল বুঝে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অবশ্য ভুল বুঝে কথাটা হয়তো ঠিক নয়, দেশে বিদেশে যাযাবরের মতো ছসে বেরিয়েছি, সংসারের খেয়াল রাখিনি। অনিমা মানে তোর ঠাম্মা মারা গেলে তোর বাবা একরকম অনাথই হয়ে গেছিল বলা যায়। এমনকি নিজের ছেলের বিয়ের দিনও আমি বাড়িতে ছিলাম না, তাই তোর বাবার রাগ খুব কিছুই অকারণ নয়। আমি কিন্তু নিয়মিত তোদের খোঁজ রাখতাম, অনেকবার তোর বাবাকে চিঠিও লিখেছি, উত্তর পাইনি। তারপর একদিন শুনলাম আমার একমাত্র ছেলে আমার উপর অভিমান রেখে, কিন্তু আমি জানতাম আমার মৃত্যুর পর এই বাড়ির টানে নিজের শেকড়ের সন্ধানে তোকে একদিন না একদিন এই কুশবনি গ্রামের মুখার্জি বাড়িতে ফিরে আসতেই হবে। আর তুই যখন আসবি তখন এই অভিশাপ তোকেও গ্রাস করতে চাইবে। তাই আমার অবর্তমানে তোকে সত্যটা জানানোর জন্যে এই রেকর্ডিংটা করে রেখে গেলাম। তুই যখন এই কথাগুলো শুনছিস আমি তখন আর এই পৃথিবীতে নেই।
সায়ন মেঝেতে ধপ করে বসে পড়ল। ওর পা দুটো আর ওর শরীরের ভার বইতে পারছে না। ও ছোটবেলায় ওর বাবার কাছে দাদুর ব্যাপারে শুনেছিল। বাবা বলতেন দাদু একজন ডিলিউশনাল প্যারানয়েড মানুষ, যিনি তন্ত্রমন্ত্র আর অন্ধবিশ্বাসের অন্ধকারে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন।
দাদু ভাই, তুই হয়তো শুনেছিস যে আমি গুপ্ত বিদ্যা চর্চা করতাম। গ্রামের লোক আমাকে তান্ত্রিক বলত, পাগল বলত। আমি গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু সেটা কোনো সস্তা তন্ত্রমন্ত্র বা লোককে ঠকানোর জন্য নয়। আমি এমন একটা সত্যের সন্ধান করছিলাম যা সাধারণ মানুষের জ্ঞানের অনেক বাইরে। তুই নিশ্চয় জানিস যে এই মহাবিশ্বে আমরা যা দেখি বা শুনি সেটা বাস্তবের একটা খুব সামান্য অংশ মাত্র। আমাদের দৃশ্যমান স্পেকট্রামের বাইরেও অনেক কিছু আছে। প্রায় বছর কুড়ি আগের কথা, আমি তখন গুপ্ততন্ত্র বিদ্যার আদিম রহস্যের সন্ধানে তিব্বত, নেপাল, ভুটান, সিকিমের দুর্গম বরফ ঢাকা গিরিখাতে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। সেই রকমই এক অভিযানে ভুটানের এক নাম না জানা অভিশপ্ত পাহাড়ি পথে আচমকা নামল এক প্রলয়ঙ্করী তুষার ঝড়। চারপাশটা নিমেষে অন্ধ করা সাদা হয়ে গেল। হাওয়ার বেগ আর বরফের ছুঁচ যেন চামড়া ফুঁড়ে হাড়ের ভেতর সেঁধিয়ে যাচ্ছিল। সারা রাত ওইভাবেই হেঁটে অবশেষে পথ হারিয়ে এক বিশাল খাদের কিনারায় আছড়ে পড়লাম। জ্ঞান হারানোর ঠিক আগে দেখলাম চারপাশের শুভ্র মৃত্যুর মাঝখান দিয়ে মেরুন রঙের আলখাল্লা পড়া একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। জ্ঞান ফিরলে চোখ মেলে দেখলাম আমি একটা গুমোট পাথুরে প্রকোষ্ঠে শুয়ে আছি। বাতাসে চম্বি গায়ের দুধ, জ্বলতে থাকা কাঠ আর এক অদ্ভুত বনধূপের গন্ধ। সেই বৃদ্ধ লামায় আমাকে মৃত্যুর শীতল কোল থেকে ছিনিয়ে এনেছিলেন। তিনি আমাকে নিয়ে এসেছিলেন লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে থাকা এক গোপন মঠে। মঠটা যেন দুনিয়ার শেষ প্রান্তে, মেঘের চাদরে ঢাকা এক খাড়া খাদের গায়ে ঝুলে থাকা প্রাচীন পাথুরে দুর্গ। দিনের পর দিন সেই বৃদ্ধ লামা তাঁর অসীম মায়ার প্রাচীন ভেষজ দিয়ে আমাকে সুস্থ করে তুললেন। সেই মঠের প্রার্থনা কক্ষের ঠিক নিচেই লুকিয়েছিল এক বিশাল গোলক ধাঁধার মতো ভূগর্ভস্থ লাইব্রেরি। সেখানে সাধারণের প্রবেশ ছিল কড়াভাবে নিষিদ্ধ, কিন্তু আমার রক্তে তখন অজানাকে জানার এক বিকট আদিম নেশা। একদিন রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে ঢুকে পড়লাম। সেখানে সারি সারি ধুলো পড়া প্রাচীন বইয়ের মাঝখানে একটা নির্দিষ্ট তাকের দিকে যেন কোনো অদৃশ্য অশুভ শক্তি আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে গেল। সেখানে রাখা ছিল একটা জীর্ণ ছাগলের চামড়ায় বাঁধানো পাণ্ডুলিপি। ওটা হাতে ছোঁয়া মাত্রই আমার মনে হল বইটা যেন একটা জীবন্ত সত্তা, আমার হাতের তালুতে টুকটুক করে স্পন্দিত হচ্ছে। সেই রাত থেকেই শুরু হল আসল লড়াই, আমার বিবেকের সঙ্গে আমার লোভের। যে লামা আমাকে পুনর্জন্ম দিলেন তার বিশ্বাস ভাঙব, কিন্তু রাতের পর রাত সেই পুঁথিটা যেন আমাকে ডাকতে শুরু করল। আমার মগজের ভেতর ফিস ফিস করে কথা বলত সে, আমাকে প্রলোভন দেখাত অনন্ত ক্ষমতার, মহাবিশ্বের সবচেয়ে গোপন আর আদিম রহস্যের চাবিকাঠির। পুঁথিটা যেন এক মায়াবী জালের মতো আমার সমস্ত সত্তাকে গ্রাস করে নিচ্ছিল। আমার যৌক্তিক মন, আমার কৃতজ্ঞতা বোধ, সবকিছু ধীরে ধীরে তলিয়ে গেল এক অন্ধকারের অতলে। পুঁথির সেই মায়াবী প্রলোভনের কাছে শেষ পর্যন্ত আমার বিবেক হার মানল। জয়ই হল মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা আদিম বিভৎস লোভের। সিদ্ধান্ত নিলাম পুঁথিটা আমি চুরি করব। সেদিন রাতেই শুরু হল প্রকৃতির এক রুদ্র রোষ, কানে তালা লাগানো মেঘের গর্জন আর চোখ ধাঁধানো বিদ্যুতের ঝলকানিতে চারপাশের কালো পাহাড় গুলোকে মনে হচ্ছিল একটা বিশাল আকায় দৈত্যের মতো। সেই দুর্যোগের অন্ধকারে বুকের ভিতর ওই অভিশপ্ত পুঁথিটা আঁকড়ে ধরে আমি মঠের সেই লাইব্রেরি থেকে পালালাম। মঠের ভারী কাঠের দরজাটা নিঃশব্দে পেরিয়ে যখন খাদের ধারের সেই পাহাড়ি পথে পা রাখলাম, আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে লাফাচ্ছিল। প্রবল বৃষ্টির ঝাঁট আর হাড় কাঁপানো বাতাসের মধ্যেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল অন্ধকারের বুক চিরে কোনো ভয়াল চোখ আমার পিছু নিয়েছে। মনে হচ্ছিল আমার পায়ের আওয়াজ ছাপিয়ে শুনতে পাচ্ছি সেই বৃদ্ধ লামার দীর্ঘশ্বাস। ভুটানের সেই মঠের লাইব্রেরির ওই পুরনো ওই খাওয়া পাণ্ডুলিপিটা শুধু একটা বই ছিল না রে, ওটা থেকে আমি এক অতীন্দ্রিয় জগতের সন্ধান পাই। সেটা কোনো স্বর্গ বা নরক নয়, আলো আর অন্ধকারের ঠিক মাঝখানে থাকা এক অনন্ত ধূসর শূন্যতা। আর সেই জগতের বাসিন্দারা আমাদের মতো রক্ত মাংসের নয়, তারা হল বিশুদ্ধ ঘনীভূত অন্ধকারের এক একটা রূপ। আমাদের প্রাচীন শাস্ত্রে এদেরই পিশাচ বলা হয়েছে, কিন্তু আমি যে সত্তাটার মুখোমুখি হয়েছিলাম সে কোনো সাধারণ প্রেত ছিল না, সে ছিল এক অবিন ভয়াল রূপহীন বিভীষিকা।
শেষ কথাটায় সায়নের বুকের ভেতরটা ছ্যাঁচ করে উঠল। দাদুর গলা তখন এক অদ্ভুত ঘোর লাগা নেশায় বুঁদ হয়ে আছে। তিনি বলে চলেছেন,
আমি কৌতূহলের বশবর্তী হয়ে প্রাচীন বইটার নির্দেশ অনুযায়ী কিছু নির্দিষ্ট মন্ত্র আর জটিল জ্যামিতিক নকশা বা যন্ত্র ব্যবহার করে সেই নিষিদ্ধ মাত্রার দরজাটা খুলে ফেলেছিলাম।
অন্ধ অহংকার ভেবেছিল আমি ওই আদিম শক্তিকে নিয়ন্ত্রণ করব। আমি বুঝতে পারিনি দাদু ভাই, দাদু ভাই আমি বুঝতে পারিনি যে আমি একটা নরকের খাঁচার দরজা খুলে দিয়েছি আর ভেতর থেকে এমন এক শিকারী আমাদের জগতে পা রেখেছে যার খিদে অনন্ত, যার তৃষ্ণা কোনোদিন মেটার নয়। এই পিশাচদের নিজস্ব কোন শরীর থাকে না দাদু ভাই, এরা আমাদের ত্রিমাত্রিক জগতে সরাসরি প্রবেশ করতে পারে না। এদের একটা একটা ত্রিমাত্রিক আধার বা মিডিয়াম দরকার হয়, আর আমাদের জগতে এদের জন্য সবচেয়ে আদর্শ আধার হল আমাদের নিজেদের প্রতিবিম্ব বা রিফ্লেকশন। এরা আমাদের প্রতিবিম্বের মধ্যেই বাসা বাঁধে, ঠিক যেমন পরজীবী পোকা অন্য প্রাণীর শরীরে বাসা বাঁধে। তারপর ধীরে ধীরে এরা সেই প্রতিবিম্বের মাধ্যমে মূল মানুষের শরীরটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। কোনো কারণে আয়না বা জমা জলের অভাবে প্রতিবিম্ব না সৃষ্টি করতে পারলে তারা আমাদের ছায়ার মধ্যে লুকিয়ে থাকতে পারে। তবে তাদের সম্পূর্ণ ক্ষমতা বিকশিত হতে মানুষের প্রতিবিম্বের নাগাল পাওয়া বাধ্যতামূলক।
টেপ রেকর্ডারের স্পুলটা একটানা ঘুরে চলেছে। সায়নের চোখের সামনে গত রাতের সেই দৃশ্যটা ভেসে উঠল, ওর নিজের ছায়া দেওয়াল বেয়ে উঠে সিলিংয়ে আটকে আছে, তারপর আস্তে আস্তে ওর মুখের কাছে নেমে আসছে। ছায়ার সেই ভিসভিসানিটা এখনো ওর কাছে দিনের আলোর মতোই স্পষ্ট।
আমি যখন আমার ভুল বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। সেই আদিম সত্তা ততক্ষণে এই গ্রাম জুড়ে তার শয়তানের জাল বিছিয়ে দিচ্ছিল কিপন ভাবে। একের পর এক মানুষ মারা যেতে লাগলো কোন অজানা অসুখে। সেই প্রাচীন গ্রন্থে এই পিশাচদের বন্দি করার উপায় লেখা ছিল, কিন্তু এদের সাধারণ কোনো প্রেতের মতো কোনো বোতল, কোনো তাবিজ বা কোনো দাঁতব আধারে আটকে রাখা যায় না। এদের বন্দি করার একটাই উপায়, প্রতিবিম্বতেই কেবল এদের বন্দি করা যায়। কিন্তু তার জন্য দরকার একটা ফাঁদ, আর সেই ফাঁদটা হল নিজের শরীর। আমি নিজের প্রতিবিম্বকে আধার হিসেবে ব্যবহার করেছিলাম। আমি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওই পিশাচটাকে আমার নিজের প্রতিবিম্বের মধ্যে টেনে এনেছিলাম। আমি নিজের শরীরটাকে একটা জীবন্ত জেলের কয়েদ ঘরে পরিণত করেছিলাম। আমি জানতাম এর ফলে আমার জীবন নরক হয়ে যাবে, কিন্তু বাইরের পৃথিবীকে বাঁচানোর জন্যে আমার কাছে আর কোনো বিকল্প উপায় ছিল না। প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি বাড়ির সমস্ত আয়না খুলে এনে এই পাতাল ঘরে কালো কাপড়ে ঢেকে রেখে দিই। আমি নিজেকে সমস্ত রকম প্রতিফলন থেকে বিচ্ছিন্ন করে ফেলি। গত 15 বছর ধরে
আমি এই বাড়িতে সম্পূর্ণ একা, একটা পিশাচকে নিজের ছায়ায় বন্দি করে বেঁচে আছি। প্রতিবিম্ব না থাকায় সে এখন তুলনায় অনেক দুর্বল, তবুও সে আমায় ছাড়বে না। দিন দিন আমার শরীর ক্ষয়ে যাচ্ছে, সে আমার জীবনী শক্তি শুষে নিচ্ছে। আমি জানি আমার আর বেশি দিন সময় নেই, কিন্তু আমার একটা ভয় আছে দাদু ভাই, চরম ভয়। আমার মৃত্যুর পর কি হবে? আমার শরীর যখন মারা যাবে তখন আধার নষ্ট হয়ে গেলে তো সে আবার মুক্ত হয়ে যাবে। সে তখন এই ফাঁকা বাড়িতে ঘুরে বেড়াবে একটা নতুন আধারের খোঁজে। আর যদি সেই সময় দুর্ভাগ্যবশত কেউ এই বাড়িতে এসে পড়ে, দাদু ভাই আমি জানি তুই একদিন আসবি। রক্তের টানে এই অভিশপ্ত বাড়ি তোকে ডাকবে। আমি মারা যাওয়ার পর আমারই রক্ত, আমারই উত্তরাধিকারী যদি এই বাড়িতে পা রাখে, তাহলে ওই পিশাচ আবার একটা তাজা নতুন শরীর পাবে। দাদু ভাই তুই হয়তো এতক্ষণে বুঝতে পারছিস, তোর ছায়া আর তোর নেই। তুই যদি ভাবিস যে তুই এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাঁচবি, তাহলে মারাত্মক ভুল করবি। তুই যেখানেই যাবি সে তোর সঙ্গেই যাবে। শহরে গিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেও সে তোর ভেতর থেকে তোকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। আর একদিন একদিন তুই তুই পুরোপুরি ওর দখলে চলে যাবি। তারপর তার শিকার হবে অন্য কেউ। তবে তবে ভয় পাস না, আমি তোকে শুধু বিপদের মুখে ফেলে যাওয়ার জন্যে এই টেপটা রেকর্ড করছি না। অনেক ভেবে আমি একটা উপায় খুঁজে বের করেছি, একটা চূড়ান্ত উপায়। আমি নিজে সেটা করতে পারিনি, কারণ কারণ আমার শরীরে আর সেই শক্তি অবশিষ্ট নেই। কিন্তু তোকে এই কাজটা করতেই হবে দাদু ভাই, তোকে এই পিশাচটাকে চিরকালের জন্য শেষ করতে হবে। পিশাচটাকে শেষ করার উপায়টা লুকিয়ে আছে এই পাতাল ঘরে, এই আয়নাগুলোর মধ্যেই। তোকে ওই পিশাচটাকে বিভ্রান্ত করতে হবে, ওকে এমন একটা ফাঁদে ফেলতে হবে যেখান থেকে ও আর কখনো বেরোতে পারবে না। তোকে এই ঘরের সব কটা আয়নার উপর থেকে ওই কাপড়গুলো সরিয়ে ফেলতে হবে। তারপর এমন ভাবে আয়নাগুলো সাজাতে হবে যাতে একটা অনন্ত প্রতিবিম্বের লুপ বা ইনফাইনাইট রিফ্লেকশন তৈরি হয়। একটা আয়নার প্রতিবিম্ব যখন আর একটা আয়নায় পড়ে আর সেটা আবার প্রথম আয়নায় ফিরে আসে, তখন সেখানে একটা অসীম অন্তহীন সুরঙ্গের সৃষ্টি হয়। তোকে তোকে তখন এই অসীম প্রতিবিম্বের মাঝে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হবে।
সায়ন শিউরে উঠল, তাকে আবার আয়নার সামনে দাঁড়াতে হবে। তার মানে ওই পিশাচটা আবার সুযোগ পাবে ওর ওপর হামলা করার। যদি মন্ত্র পড়তে এতটুকুও ভুল হয়, তাহলে এই পাতাল ঘরই হবে ওর চিরস্থায়ী সমাধি।
আমি আমার এই টেপের একদম শেষে আমি মন্ত্রটা পড়ে রেকর্ড করে রাখছি, তুই আমার সঙ্গে গলা মেলাবি। মনে রাখবি সায়ন, ভয় পেলে চলবে না। তোর চোখের সামনে বিভীষিকা নেমে আসবে, পিশাচ তোকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মায়া জাল তৈরি করবে, কিন্তু তুই মন্ত্র পড়া থামাবি না। যদি তুই সফল হোস, তবেই এই অভিশাপ থেকে তুই আর এই পৃথিবী মুক্ত হবে, আর যদি না পারিস, তাহলে আমাকে ক্ষমা করে দিস দাদু ভাই, নিজের বংশের শেষ প্রদীপটাকে হয়তো আমি নিজের হাতেই নিভিয়ে দিলাম। ঈশ্বর তোর সহায় হোন।
সায়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর জীবনে এখন আর কোনো পিছুটান নেই। কলকাতা শহরের ওই ফ্ল্যাট, স্টুডিওর ওই শব্দ মিশ্রণের জগৎ, সবকিছু এখন এই মাটির নিচের স্যাঁতস্যাঁতে ঘরটার থেকে কয়েক আলোকবর্ষ দূরে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে সায়ন মুখার্জি শুধু একজন মানুষ নয়, ও হল মানব জাতির এক ক্ষুদ্র প্রতিনিধি, যে একটা অতীন্দ্রিয় আদিম অশুভ শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। পাতাল ঘরের গুমোট স্যাঁতস্যাঁতে বাতাসটা যেন সায়নের গলা টিপে ধরছিল। কর্পূর, ধূপ আর পুরনো মাটির সেই বমি উদ্রেককারী গন্ধটা এখন আরো তীব্র হয়ে উঠেছে। সায়নের চোখের সামনে রাখা টেপ রেকর্ডারটা তখনও এক টানা ঘুরে চলেছে। সায়ন কাঁপা হাতে টর্চ এক পাশে নামিয়ে রাখল। পাতাল ঘরের চারপাশে রাখা সেই উঁচু কালো কাপড়ে ঢাকা আয়নাগুলোর দিকে সে এবার ধীরে ধীরে এগিয়ে গেল। এক অদ্ভুত সম্মোহনী ঘোরের মধ্যে সায়ন একটা আয়নার কালো কাপড় ধরে হ্যাঁচকা টান মারল। ধোঁয়ার মতো ধুলোর গুঁড়ো উড়ল ঘরময়। সেই ড্রেসিং টেবিলের প্রমাণ মাপের আয়না, টেবিলের ওপর টেপ রেকর্ডারের পাশেই কয়েকটা মোমবাতি রাখা আছে। সায়ন নিজের পকেট থেকে একটা লাইটার বের করে একে একে ঘরের বিভিন্ন প্রান্তে আয়নাগুলোর সামনে মোমবাতিগুলো জ্বালাতে শুরু করল। মোমবাতির হলদেটে কাঁপা কাঁপা আলোয় পাতাল ঘরের লাল ইটের নোনা ধরা দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সায়ন এবার অত্যন্ত সাবধানে ভারী আয়নাগুলোকে ঘোরাতে শুরু করল। দাদুর নির্দেশ মতো একটা আয়নার প্রতিবিম্ব যাতে ঠিক তার সামনের আয়নায় গিয়ে পড়ে, সেভাবেই সেগুলোকে সাজালো। ঘরে ঠিক মাঝখানে দাঁড়িয়ে সায়ন দেখল তার চারপাশে একটা অসীম অন্তহীন সুরঙ্গের সৃষ্টি হয়েছে। মোমবাতির আলো আর সায়নের নিজের ক্লান্ত বিধ্বস্ত মুখের প্রতিবিম্বগুলো শত সহস্রবার প্রতিফলিত হয়ে এক অনন্ত মায়াজাল তৈরি করেছে। যতদূর দেখা যায় শুধু সায়ন আর সায়ন, যেন সে একা নয়। এই অসীম শূন্যতার মাঝে তার হাজারো অস্তিত্ব তার দিকেই এক দৃষ্টি তাকিয়ে আছে। টেপ থেকে একটা অতীন্দ্রিয় গম্ভীর তিব্বতী মন্ত্রের আওয়াজ ভেসে আসছে। সায়ন চোখ বন্ধ করে প্রথম কয়েকবার মন্ত্রটা শুনল, তারপর নিজের সমস্ত ভয় সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে দাদুর গলার সঙ্গে বজ্র সত্যের পবিত্র মন্ত্রে গলা মেলালো। হঠাৎ করেই পাতাল ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। মোমবাতির শিখাগুলো পাগলের মতো কাঁপতে লাগল। ঘরের তাপমাত্রা যেন এক লহমায় হিমাঙ্কের নিচে নেমে গেল। শায়নের মুখ দিয়ে কথা বলার সময় ধোঁয়ার মতো বাষ্প বেরোতে শুরু করল। ওর মনে হল ওর শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছে। শায়ন চোখ খুলে সামনের মূল আয়নাটার দিকে তাকাল। ওর হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেছে। আয়নার ভেতরে ওর যে প্রতিবিম্বটা এতক্ষণ ওর সঙ্গে তাল মিলিয়ে মন্ত্র পড়ছিল, সেটা হঠাৎ থেমে গেছে। কিন্তু শায়ন নিজে তখনো মন্ত্র পড়ে চলেছে। আয়নার ভেতরে শায়ন এখন আর বাস্তবের শায়নকে অনুকরণ করছে না। শায়ন গলার শিরা ফুলিয়ে আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো।
বজ্র সত্য সময়া মনোপালায়া ভেঞ্জা সততেনোপা।
মন্ত্র পড়ার ফাঁকে সামনের মূল আয়নাটার দিকে সে তাকাচ্ছিল। হঠাৎ ওর হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এল। আয়নার ভেতরের শায়নের মাথাটা হঠাৎ করে একটা অস্বাভাবিক বিভৎস কোণে বেঁকে গেল। একটা মড়মড় করে হাড় ভাঙার শব্দ শায়নের নিজের মগজের ভেতর প্রতিধ্বনিত হল। প্রতিবিম্বের মুখটা এবার ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার ঠোঁট দুটো চওড়া হয়ে দুই কানের দিকে প্রসারিত হতে লাগল। চামড়া টান টান হয়ে ছিঁড়ে যাওয়ার মতো একটা বিভীষিকাময় শব্দ শায়নের কানে এল। আয়নার ভেতরে শায়নের গাল দুটো ফেটে ভেতর থেকে কালচে লাল রঙের মাংস পেশি বেরিয়ে পড়ল আর উঁকি দিল অসংখ্য তীক্ষ্ণ জং ধরা পেরেকের মতো এবড়ো খেবড়ো দাঁত। তার চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গিয়ে দুটো অন্ধকার গহ্বরের মতো হয়ে গেল, যেখান থেকে অনর্গল কালো চটচটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। শায়ন জানে তাকে মন্ত্র থামালে চলবে না, কিন্তু ওর চারপাশের বাতাস এখন আর নিছক ঠান্ডা নেই। মনে হচ্ছে কেউ যেন ওর ফুসফুসের ভেতর হাজার হাজার বরফের ছুঁচ ঢুকিয়ে দিচ্ছে। ঘরের জমাট অন্ধকারে একটা পচা গলিত মাংসের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। শায়নের কানে ঠিক পেছনে প্রায় ওর ঘাড়ের চামড়া ছুঁয়ে একটা ভেজা ঘড়ঘড়ে গলার ফিসফিসানি শোনা গেল। শায়ন অনুভব করল কোনো এক অদেখা বরফের মতো ঠান্ডা আঠালো হাত ওর ঘাড়ের পিছনটা আঁকড়ে ধরেছে। ওর শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গেল। শায়ন গলার শিরা ফুলিয়ে আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগল।
ওম বজ্র সত্য সময়া মনোপালায়া ভেঞ্জা সততেনোপা তিষ্ঠ দৃঢ়া মে ভবা। ওম বজ্র সত্ব সময়া মনুপালয়া ভেঞ্জা সততেনোপা তিষ্ঠ দৃঢ়া মে ভবা। ওম বজ্র সত্ব সময়া মনুপালয়া ভেঞ্জা সততেনোপা তিষ্ঠ দৃঢ়া মে ভবা।
আয়নার ভেতরের সেই অশুভ সত্তাটা এবার যন্ত্রণায় ছটফট করতে শুরু করল। তার শরীরটা আগুনে পোড়া কাগজের মতো দুমড়ে মুচড়ে যেতে লাগল। শায়ন দেখল আয়নার ভেতরের সেই বিকৃত প্রতিবিম্বটা ধীরে ধীরে একটা ঘন কালো ধোঁয়ার রূপ নিচ্ছে। কালো ধোঁয়াটা আয়নার ভেতরের সেই অনন্ত সুরঙ্গের এদিক ওদিক পাগলের মতো আছড়ে পড়ছে পালানোর রাস্তা খোঁজার জন্য। কিন্তু অসীম প্রতিবিম্বের এই মায়াজাল থেকে বেরোনোর কোনো পথ নেই। সায়ন মন্ত্রের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কালো ধোঁয়াটা এবার এক চরম আক্রোশে একটা বিভৎস আর্তনাদ করে সামনের মূল আয়নাটার ভেতর সজোরে এসে আছড়ে পড়ল। মুহূর্তে কাছে চিড় ধরার একটা বিকট কান ফাটানো শব্দে পুরো পাতাল ঘরটা কেঁপে উঠল। সায়ন দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ছিটকে মাটিতে পড়ে গেল। পর মুহূর্তেই সব শান্ত। কাঁচ ফাটার বিকট শব্দের পর পাতাল ঘর আবার আগের মতো নিস্তব্ধ। সায়ন হাঁপাতে হাঁপাতে আয়নার সামনে এসে দাঁড়াল। ওর মনে হল ও পেরেছে। কিন্তু আয়নার দিকে তাকাতেই সায়নের সদ্য অর্জিত স্বস্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। আয়নার ভেতরের প্রতিবিম্বটা এখন আর ওর দিকে তাকিয়ে নেই, সে আয়নার ভেতরে সায়নের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। এবার আয়নার ভেতরের সেই সায়ন খুব ধীরে খানিকটা যান্ত্রিকভাবে তার ঘাড় ঘোরাল। ঘাড় ঘোরানোর সময় যেন পুরনো মরচে পড়া লোহার কবজার মতো একটা শব্দ হল। প্রতিবিম্বটা চোখ দুটো এখন আর সায়নের মতো নয়, এখন সেগুলো দুটো অনন্ত অন্ধকারের কুয়ো। সে সায়নের চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা ক্রূর বিভৎস হাসি হাসল। তারপর সে আয়নার ভেতর থেকেই তার ডান হাতটা তুলল। ঠিক সেই মুহূর্তে বাস্তব জগতে দাঁড়িয়ে থাকা সায়ন অনুভব করল তার নিজের ডান হাতটা ওর অজান্তেই শূন্যে উঠে যাচ্ছে। সায়ন সর্বশক্তি দিয়ে নিজের হাতটাকে নিচে নামানোর চেষ্টা করল, কিন্তু ওর হাতের পেশিগুলো যেন আর ওর নিচে নেই। আয়নার ভেতরের পিশাচটা এবার নিজের আঙুলগুলো মড়মড় করে ফোটাল। বাস্তব জগতে সায়নের নিজের আঙুলগুলো নিজে থেকেই বিপরীত দিকে বেঁকে গিয়ে সজোরে মড়মড় করে উঠল। তীব্র যন্ত্রণায় সায়নের মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা গোঙানি বের হল। পর মুহূর্তে ও চোখ খুলে দেখল ওর চারপাশের দৃশ্যটা বদলে গেছে। পাতাল ঘরের সেই মাটির গন্ধ, মোমবাতির সেই হলদে আলো সব উধাও। ও এখন একটা নিশ্ছিদ্র অনন্ত ধূসর শূন্যতায় ভাসছে। ও একটা স্বচ্ছ দেওয়ালের এপাশে দাঁড়িয়ে আছে, আর কাচের ওপাশে তার চেনা সেই পাতাল ঘর, আর সেই পাতাল ঘরে দাঁড়িয়ে আছে সায়নের নিজের শরীর। কাচের ওপাশে দাঁড়িয়ে থাকা সায়নের শরীরটা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আর ঠিক সেই মুহূর্তে সায়নের কানের কাছে ওর মগজের একদম গভীর থেকে একটা কণ্ঠস্বর বেজে উঠল। তার চোখের সামনে থেকে যেন একটা মোটা পর্দা সরে গেল। সে বুঝতে পারল, সব বুঝতে পারল। একটা ভয়ঙ্কর হাড়হিম করা সত্য ওর মগজে এসে আছড়ে পড়ল। দাদুর সেই অডিও টেপ, সেই আবেগ ঘন কথা সব মিথ্যা। দাদু হয়তো সত্যিই পিশাচটাকে নিজের শরীরে বন্দি করেছিলেন, কিন্তু সেই পিশাচ ধীরে ধীরে দাদুর ক্ষয়ে যাওয়া শরীরের উপর নিজের সম্পূর্ণ কর্তৃত্ব বিস্তার করে ফেলেছিল। তার ভয় ছিল যে দাদুর এই ক্ষয়মান শরীরটা মারা গেলেই তার আধার শেষ হয়ে যাবে। তার দরকার ছিল একটা নতুন শিকার, তাই সমস্ত সম্পত্তি সায়নের নামে লিখে দিয়ে কৌশলে তাকে এই অভিশপ্ত বাড়িতে ডেকে আনা। ওই টেপ রেকর্ডিং আদৌ দাদুর সতর্কবার্তা ছিল না, ওটা ছিল পিশাচের নিজেরই তৈরি করা একটা নিখুঁত মায়াবী ফাঁদ। আর সেই মন্ত্র, যে তিব্বতী মন্ত্রটা সায়ন এতক্ষণ ধরে জপ করছিল, সেটা পিশাচকে বন্দি করার মন্ত্র ছিল না। সায়ন যখন অনন্ত প্রতিবিম্বের লুপ তৈরি করে মন্ত্র পড়ছিল, তখন সে পিশাচকে বন্দি করছিল না, বরং সে নিজের আত্মাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে আয়নার দ্বিমাত্রিক জগতে নিক্ষেপ করছিল। আর সেই ফাঁকে ছায়া পিশাচ সায়নের খালি হয়ে যাওয়া বাস্তব শরীরটার দখল নিচ্ছিল অনায়াসে। সে এখন আয়নার ওপারে। সায়ন আয়নার ভেতরে জগৎ থেকে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল। সে দু হাতে আয়নার কাছে পাগলের মতো আঘাত করতে শুরু করল, কিন্তু কোনো শব্দ হল না। যে মানুষটা সারা জীবন শব্দ নিয়ে কাজ করেছে, ফ্রিকোয়েন্সি আর ডেসিবেল দিয়ে দুনিয়াকে চিনেছে, আজ সে এমন এক জগতে বন্দি যেখানে শব্দের কোনো অস্তিত্ব নেই। তার চিৎকার, তার আর্তনাদ, তার কান্না, সবকিছু এই অনন্ত নৈঃশব্দের মাঝে হারিয়ে যাচ্ছে। সায়ন দেখল তার নিজের শরীরটা টর্চের আলো ফেলতে ফেলতে খুব শান্ত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে। একটা অচেনা সুরের শীষ ভেসে আসছে তার মুখ থেকে। পিশাচটা এখন মুক্ত, সে এখন শহরের ভিড়ে মিশে যাবে, সায়নের পরিচয়ে একটা নতুন জীবন শুরু করবে। তারপর তার পরবর্তী শিকার হবে অন্য কেউ। আর আসল সায়ন মুখার্জি, সে চিরকালের জন্য এই আয়নার ভেতরের অনন্ত অন্ধকার সুরঙ্গে বন্দি হয়ে রইল। পাতাল ঘরের মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসতে লাগল, আর আয়নার ভেতরের জগৎটা গ্রাস করে নিল এক চিরস্থায়ী আদিম অন্ধকার। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।